This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি উইকেন্ড স্পেশাল শো ভালোবাসার বাংলাদেশে। আর অনেকটা দিন পরে আপনার সাথে কথা হচ্ছে, উফ খুব ভালো লাগা, খুব ভালোবাসা সবকিছু জড়িয়ে আছে। আর যে মানুষটির জন্য সবার এত অপেক্ষা আকাঙ্ক্ষা ভালোবাসা, সেই মানুষটি যথাসময়ে চলে আসবেন গুরু হিতেশ্বর স্টুডিওতে, সেটি তো বলবার অপেক্ষায় রাখছে না। কারণ অলরেডি আমি বলবার আগেই অনেক বন্ধু SMS করে জানাচ্ছেন, জানতে চাচ্ছেন গুরু কোথায় কখন আসবেন। সো তাদের জন্য এই কথাটি বলার। আর বন্ধু, আপনি শুনছেন দ্য লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা FM 90.4। আর আজকের অতিথি বন্ধুর ফটোগ্রাফ তো আমরা দিয়েই দিয়েছি ফেসবুকে। সো যারা এখনো ব্রাউজ করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করছি যে বন্ধু আমাদের ফেসবুকের ফ্যান পেজে আসুন এবং আপনি আমাদের সাথে কানেক্টেড থাকুন এবং আপনার মূল্যবান ওপিনিয়নগুলো, মতামতগুলো, সবকিছু, আপনার SMS সবকিছু আমাদেরকে জানাতে থাকুন। তো সেক্ষেত্রে জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেসটি, সেটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। এবং এখানটিতে যে আমরা পোস্ট দিয়েছি সেখানটিতে প্লিজ আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। আর আমাদের যে SMS প্যানেল আছে সেখানে আপনি SMS করবেন। আর SMS এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বার টিপে। এবং আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এর পরের সপ্তাহে তো একটা ঈদের আমেজ থাকবে, কারণ 13 তারিখে ঈদ। তো ঈদকে ঘিরে আমাদের যে অনুষ্ঠানটি হবে সেটা অনেক মানে অনেক মজার কিছু নিয়ে আমরা করতে চাচ্ছি। মজার কিছু বলতে যে খুব সুন্দর, মিষ্টি, রোম্যান্টিক প্রেমের কাহিনী, এইরকম সাকসেসফুল কোনো প্রেমের গল্প যদি বন্ধু আপনার থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি আসবেন আমাদের স্টুডিওতে, সেটাই আশা করছি। তো এইখান থেকে আমি এটাই বলতে চাই আপনাকে বন্ধু, যে যাদের এইরকম সুন্দর রোম্যান্টিক যে মিষ্টি কাহিনী আছে, গল্প আছে, যেটা আমাদের সাথে শেয়ার করতে চান, বন্ধুদেরকে জানাতে চান, তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে SMS করতে পারেন। অথবা আরেকটি অপশন আছে, আপনি ফেসবুকে আমরা যে পোস্ট দিয়েছি আজকে সেখান থেকে কমেন্ট করতে পারেন। কমেন্টে আপনি জাস্ট খুব সংক্ষেপে 5 কি 6 লাইনের মধ্যে আপনার সেই সুন্দর মিষ্টি প্রেমের গল্পটি আপনি লিখে জানাতে পারেন। তো আমরা আপনার প্রোফাইলে গিয়ে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারি, অথবা আপনি আমাদেরকে SMS করে দিতে পারেন ভিবি লিখে আপনার নাম, আপনার ফোন নাম্বার সবকিছু লিখে 16260 দিতে পারেন, অথবা ফেসবুকে যে কমেন্টের মাধ্যমে দিতে পারেন যেখানটিতে আজকে আমরা পোস্ট আপলোড করেছি সেখানে। ওকে, আরো একবার বলতে চাই বন্ধু, আমরা কিন্তু আগামী সপ্তাহে যে গেস্টকে নিব সেই গেস্টের গল্পটা আমরা এখনই বলে দিচ্ছি, মানে গল্প বলে দিচ্ছি মানে কি টাইপের গল্প নিব সেটা বলতে চাচ্ছি, যে রোম্যান্টিক কমপ্লিট একটা মিষ্টি প্রেমের গল্প আমরা নিতে চাচ্ছি। তো যাদের, যে সমস্ত বন্ধুদের এই গল্পটি রয়েছে, যে সমস্ত বন্ধুরা সাকসেস প্রেমের, তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এখানটিতে আসবেন। আপনাদেরকে আহ্বান করছি আসবার জন্য। এবং তারা কিন্তু ফেসবুকে আমরা যে এখন পোস্ট দিয়েছি সেই পোস্টে কমেন্টের মাধ্যমে আপনি খুব সংক্ষেপে আপনার গল্পটি লিখে জানাতে পারেন, অথবা আমাদেরকে 16260 SMS করতে পারেন। ওকে, সো এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে যখন আসছি তখন অনেক কিছু থাকছে, তো কোথাও যাওয়া চলবে না, সাথেই থাকুন, কারণ কারণ অনেক চমক আছে।
Dear listeners, quiz এ অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকেন্ড জিতে নিতে পারেন একটি Zelta Q20 স্মার্ট মোবাইল ফোন। Wake up Bangladesh Zelta Mobile Quiz Contest এ এবারে প্রশ্ন, বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ রানের অধিকারী কে? অপশন এ তামিম ইকবাল, অপশন বি মুশফিকুর রহিম। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Zelta Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2 megapixel camera, 512 RAM plus 4 GB ROM. Zelta Mobile, sharing minds.
সম্মানিত ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আজকের ফ্লাইটে আপনাকে জানাচ্ছি স্বাগতম। অনুগ্রহ করে সিট বেল্টটি বেঁধে নিন। আমাদের ফ্লাইটটি ঢাকা থেকে ভারত হয়ে থাইল্যান্ড পৌঁছবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ভারত ও থাইল্যান্ড ভ্রমণকালে রবি গ্রাহকরা 7 দিনের আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করতে পারবেন মাত্র 1,999 টাকায়। এছাড়াও ডেইলি এবং মান্থলি আনলিমিটেড ইন্টারনেট সাথে টক টাইম ও SMS বান্ডেল পেতে ভিজিট করুন robi.com.pd। রবি,
ভালোবাসা যে দেখো পাবে আজীবন, ক্যান্ডেল লাইট দিনারে নিয়ে যাবো আজীবন।
Welcome Bangladesh, Zelda Mobile Quiz Contest.
Dear listeners, কুইজে অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকেন্ড জিতে নিতে পারেন একটি জেলসা Q20 স্মার্ট মোবাইল ফোন। ওয়েকআপ বাংলাদেশ জেলসা মোবাইল কুইজ কন্টেস্টে এবারের প্রশ্ন, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানের অধিকারী কে? অপশন এ তামিম ইকবাল, অপশন বি মুশফিকুর রহিম। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Delta Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 512 RAM plus 4GB ROM. Delta Mobile, sharing mine.
Madhu hai hai yane di pramaya, onne hano he, hano bas aare.
Mone ache, Kongkazar TV-ke chotto gaya jahir kotha? কত মানুষ শুনেছে তার গান, অথচ একবার কেউ তার গান মোবাইলে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে ইন্টারনেটের দুনিয়ায়। আজ দেশ বিদেশের কত মানুষজন জানে তার গান।
সুপার ফাস্ট ইন্টারনেটে এভাবে সুপার ট্যালেন্ট ছড়াবে বিশ্বব্যাপী। তাই রবির বন্ধ সংযোগ চালু করে 19 টাকা রিচার্জে পাচ্ছেন সর্বোচ্চ 5,000 মিটারে ফ্রি এবং 24 ঘন্টা 25 পয়সা প্রতি মিনিট রবি থেকে রবি, আর 60 পয়সা প্রতি মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত জানতে ভিজিট robi.com.pd।
সম্মানিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজকের ফ্লাইটে আপনাকে জানাচ্ছি স্বাগতম। অনুগ্রহ করে সিট বেল্টটি বেঁধে নিন। আমাদের ফ্লাইটটি ঢাকা থেকে ভারত হয়ে থাইল্যান্ড পৌঁছবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ভারত ও থাইল্যান্ড ভ্রমণকালে রবি গ্রাহকরা 7 দিনের আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করতে পারবেন মাত্র 1,999 টাকায়। এছাড়াও ডেইলি এবং মান্থলি আনলিমিটেড ইন্টারনেট সাথে টক টাইম ও SMS বান্ডেল পেতে ভিজিট করুন robi.com.pd। রবি, ঢাকা
FM, ভালোবাসার বাংলাদেশ।
হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক আবার ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা এফএম 90.4। মেঘলা আছে আপনার সাথে এবং এই মুহূর্তে স্টুডিও একেবারে ভরপুর, একেবারে গরম। অনেকেই আছেন এবং আছেন সেই প্রিয় মানুষটি গুরু এফ ইসলাম, আর তাকে ওয়েলকাম করবো। তবে তার আগে আরেকবার বলে দিচ্ছি বন্ধু, কিভাবে আপনি কানেক্টেড হবেন আমাদের সাথে। আপনি আপনার সমস্ত কথাগুলো আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন SMS এর মাধ্যমে। আর SMS এর নিয়মটি হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/90.4 ঢাকা FM। এবং আরো অনেক কথা আছে, ইন ডিটেলস বলবো তবে একটু পরে, কারণ এই মুহূর্তে
Thank you.
তারুণ্যের জোয়ারে ভাসবত ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধো না হব আমি মুক্তির গান। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয়ে শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। দে মেঘলা তোর সেই জাদুকরি হাসি, মেঘলা 1 2 3 গো। নে মেঘলা খোঁজ নে কে কে প্রেমে পড়েছে, কে কে মানুষকে সত্যিকার অর্থে ভালোবেসেছে, কে কাউকে ভালোবেসে কতখানি পাগল হয়েছে। তোর ঝুলিতে যদি এ ধরনের কোনো টেক্সট কোনো ইনফরমেশন থেকে থাকে কিছু শেয়ার কর, অথবা ফোন কল দে সেসব মানুষদেরকে যারা তাদের ভালোবাসার মানুষের কথা ভেবে আত্মহারা হচ্ছে দেশ এবং দেশের বাইরে, যেখানে ভালোবাসার বাংলাদেশের এই কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে, তাদের সবকে জানিয়ে দে সময় হয়েছে ভালোবাসার ফেরিওয়ালার সাথে ইন্টারঅ্যাক্ট করার, সময় হয়েছে সেই লিসনার্স কমিউনিটি, সময় হয়েছে ভালোবাসার বাংলাদেশের লিসনার্স কমিউনিটির সাথে যোগাযোগ করার, সময় হয়েছে সবাইকে একসাথে বলার ঈদ মোবারক বন্ধু। কি অদ্ভুত অন্য সাধারণ অনুভূতি মেঘনা যখন ঈদ আসে। আইমানকে নিয়ে লাস্ট ডেমনস্ট্রেশন করলাম জুম্মার নামাজে,
ওকে,
কিন্তু আমি এমনই এক মানে কি বলবো অবিবেচক বাবা যে নামাজে এসে যাচ্ছে তো শেষ মুহূর্তে দৌড়াতে দৌড়াইতে তো যথারীতি বাইরে জায়গা হয়েছে, সূর্যের প্রচন্ড তাপদাহ, যে তাপদাহে আমি তো স্বাভাবিক, কিন্তু আমার 4 বছরের আইমান তো অবশ্যই কুকিয়ে যাচ্ছে। তো সেখানে দেখলাম যে আমার নামাজের দিকে কনসেন্ট্রেশন কম, আমি অন্যভাবে দাঁড়ানোর চেষ্টা করছি যাতে আইমানের গায়ে কোনো রোদের ছিটা না লাগে। যদি এটা ঠিক না, ফুল কনসেন্ট্রেশন তখন থাকা উচিত ছিল শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার দিকে, তার দিকে, বাট পিতৃ স্নেহ আমাকে তখন একটু এদিক ওদিক করে দিয়েছে। তো আমারও মনে পড়ে বাবা নাই না ফেরার দেশ থেকে অবশ্যই তিনি দেখছেন, অবশ্যই তিনি আমাদের সাথে প্রতি মুহূর্তে, চাঁদ যেভাবে পা ফেলে ফেলে চলে না মেঘলা আমাদের সাথে, আগে যখন প্রেমে পড়েছিস তখন তুই তোর ভালোবাসা মানুষকে যেভাবে বলেছিস যে জান আমার তুমি সাথে নাই, কিন্তু দেখো চাঁদ যেভাবে তোমার দিকে আলো ছড়াচ্ছে ঠিক একইভাবে আমার দিকে আলো ছড়াচ্ছে, আমার কাছে মনে হচ্ছে চাঁদ কি সামনে রেখে আমরা দুজন পাশাপাশি হাঁটতেছি, এই ডায়লগ দিসনি?
হ্যাঁ, এটা ছোটবেলার প্রেমের ডায়লগ।
যাই হোক, তো সেই রকম আমি ছোটবেলার স্মৃতির কথাই বলছি যে বাবা আমার অবশ্যই না ফেরার সেই দেশ থেকে আমাদের পায়ে পায়ে পা রেখে চলেন, প্রতি মুহূর্তে আমাদেরকে দেখেন, তার উজ্জ্বল যেভাবে ছড়াতেন ছোটবেলা থেকে এখনো ছড়িয়ে যান। স্পেশালি মনে পড়ে ঈদের জামাত, মাঝে মাঝে খুতবার মাঝখানে একসাথে সমস্বরে যে চাচাতে হয় বলতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, কিছুদিন পর আবার পুজো, বাতাসে পুজোর গন্ধ, মহালয়ার দিন বীরেন্দ্রের সেই যে কণ্ঠস্বর, যা দেবী স্বর্গভূতেষু শক্তিরূপে নু সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যই নমো নমঃ, কি এক অদ্ভুত অনন্য সাধারণ অনুভূতি, এগুলো আসলে আমরা কেউ ভুলতে চাই না, এসবের প্রশ্নে সত্যি কোনো রকম কম্প্রোমাইজ হয় না, আমি আসলেই বদলাতে চাই না, আমাকে সত্যি বদলাতে নেই, বাঙালি আনার সত্যি কোনো বদল হয় না, আমি এতসাম এইসব ভালো লাগার প্রশ্নে সত্যি সত্যি কোনো রকমের বদল চাই না। সৈদ আসছে সবার কাছে দারুণ এক জীবন সাথে নিয়ে, দারুণ এক ভালো লাগার সাথে নিয়ে, সবার জন্য অনেক অনেক ঈদ মোবারক এবং শুভকামনা। আমার বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে ছুটে আসে এই ভালোবাসার বাংলাদেশের টানে, তারা এসে ভাবে জ্যাঞ্জেল টাইপ কাউকে দেখবে, এসে যখন দেখে যে তাদের মতো ইউ টাইপ কেউ একজন বসে আছে তখন খুব কষ্ট পায়। তো সেরকম কিছু লিসনার্স আজও উপস্থিত, অলরেডি আমি কয়েকজনকে স্টুডিওতে নিয়ে এসেছি, শুনে খারাপ লাগে অনেক দূর দূরান্ত থেকে আসে, অনুরোধ করি প্লিজ না আসার জন্য, কারণ এটা তো অবশ্যই অনেক বেশি কষ্টের কথা, এতখানি শ্রদ্ধা এতখানি সম্মান অবশ্যই আমি ডিজার্ভ করি না। এনিওয়ে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, কত দূর থেকে এসেছো ভাই?
জি আমি কুমিল্লা থেকে এসেছি।
কি নাম?
মোহাম্মদ আল আমিন হোসেন।
আল আমিন। আপনার নাম?
মোহাম্মদ সাদ্দু সরকার, কুমিল্লা থেকে।
কুমিল্লা থেকে এত দূর থেকে চলে আসলে?
জি এটা আসলে
আমরা তো এখান থেকে ধানমন্ডি যেতে প্রেশন হয়ে যায়,
না আরো দূর হলে সেটাও সম্ভব ছিল, কারণ ভালোবাসা তো
এত ভালোবাসো।
জি আরো বেশি, কারণ তারা বলছে যে যদি কখনো সুযোগ হয় আমাদের অনুষ্ঠানে আসার, তাহলে তাদের নাম বলার জন্য বড় ভাই আছে এম ডি মেহেজাসান আতিক, তারপর আছে আরমান হোসেন, শাহপরান মুন্সী, আর অনেক ভাইরা আছে,
আরমান, শাহপরান মুন্সী, সবাইকে আমার আমার অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। কুমিল্লা যাওয়ার কথা ছিল জানো, আমি একটা ইনসিডেন্টের কারণে যেতে পারিনি গত সপ্তাহে ফ্রাইডেতে, তখন তোমাদের কথা খুব মনে হচ্ছিল যে অনেক আমার ভালোবাসার মানুষ ওইখানে আছে, আমি যদি এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা আলামিন রাখি না, বাট আমার খুব মন চাচ্ছিল যে তোমাদেরকে একবার যদি জাপটায় ধরতে পারতাম। যেহেতু দেখা করতে আসছো দেখি সুযোগটা আমিও নিলাম যে ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া। বিদায় নিব কিছু যদি বলার থাকে শেষ মুহূর্তে।
জি গুরু, অনেক কষ্টের সাধ্য করে যানজটের কারণে আপনার কাছে দেখা করতে পারছি, এটাই আমার জীবনে বড় প্রাপ্তি। তারপরও আপনার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা তুচ্ছ। বিগত 6 মাস আপনি ছিলেন না, চোখের পানি বিছনা বিজাইছি গুরু, কতটা ভালোবাসা যায় একটা মানুষকে, কতটা মিস করছি গুরু আপনাকে প্রতিটা মুহূর্তে। আগের অনুষ্ঠানের কণ্ঠস্বরটা শুনছি, রাতে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছি, চোখের পানি অজরে পড়ছে, বিছনা
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় মনে মনে আউড়েছে, বিশ্বাস করো যতটুকু কষ্ট তোমরা পেয়েছ আমাকে রেখে, কয়েক হাজার গুণ কষ্ট সেল হয়ে বুকের মধ্যে আমার বিদেশ, নিজের অজান্তে নিজে আওড়াইতাম, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগান, প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা নিয়ে। ভালোবাসার জয়োৎসব হবে, কারণ এখন বর্তমান পৃথিবীতে এসে সবাই আবিষ্কার করবার চেষ্টা করছে ক্ষেপণাস্ত্র যতটুকু ক্ষতি না করে তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে সমাজের ইম্যালেন্সের কারণে, যেখানে সামাজিক বন্ধন ভেঙে পড়ছে, যেখানে যেখানে এই মুক্ত বাজার অর্থনীতির নামে ধন সম্পদের যে পরিমাণ বৈপরীত্য তৈরি হচ্ছে তাতে করে যে ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে এই সমাজ, প্রকৃতির ইমব্যালেন্সিং যেভাবে তৈরি হচ্ছে তাতে করে খুব শীঘ্রই একটা ডিজাস্টার ওয়েট করতে হবে। 2040 নাগাদ একটা বড় রকমের প্রবলেমের ভিতর দিয়ে যাবে হয়তো বিশ্ব সমাজ। তো এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, অনেকে হয়তো চিন্তা করেন যে শুধু এগুলো হয়তো আবেগ প্রসূত কথা, কিন্তু এখন নাসার বিজ্ঞানীরা অবিরতভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবিষ্কার করে চলেছে যতটুকু ক্ষেপণাস্ত্র বা কোনো পরমাণু বোমা যতটুকু না ক্ষতিকর প্রভাব রাখতে পারে তার চেয়ে ক্ষতিকর প্রভাব এই যে সমাজের ইমব্যালেন্সিং, যে সব বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা আমি করলাম। তাই ভালোবাসা খুবই প্রয়োজন একটি এলিমেন্ট, যেটি স্বর্গ থেকে পৃথিবীতে স্রষ্টা পাঠিয়েছেন শুধু মানুষকে বেঁধে রাখার জন্য, এই প্রকৃতিকে এই পৃথিবীকে ব্যালেন্স করবার জন্য। সেই ভালোবাসার জন্য তোমরা যেমন মুখিয়ে থাকো, বিশ্বাস করো আমার অন্তরের মধ্যে একই জিনিস সমানভাবে অনুরণিত হয়। ভালো থেকো, জীবনটাকে অনেক বড় করে বাঁচো।
জি গুরু, আর একটা কথা যে আপনাকে প্রতিটা মুহূর্তে গুরু চাই আমাদের পাশে সবসময়, যতদিন বাঁচবো এ দেহে প্রাণটা থাকবে গুরু আপনার কণ্ঠস্বরটা যেন শুনতে পাই, আল্লাহ পাক যেন আপনাকে হায়াত নসিব দান করে। আর আমার কাকা এম ডি সেলিম সরকার, আর এক কাকা এম ডি মেহেদি হাসান আতিক, আপনাকে খুব ভালোবাসে, আমরা একসাথে প্রায় 5-7 জন মিলে দেশ গ্রামে শুনি, নেট পাওয়া যায় না গুরু, তারপরে তার যে ইঞ্জিনিয়ার দেয় গুরু অনেক দূরের জায়গায় একটু ক্লিয়ার শোনা যায়, এত কষ্ট করে গুরু আপনার ভালোবাসা শুনি।
কাকা সেলিম সরকার এবং মেহেদি হাসান আতিক দুজনকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।
ঈদ মোবারক গুরু।
ঈদ মোবারক
আপনাকে। ঈদ মোবারক।
ঈদ মোবারক। ঈদ মোবারক পুরো কুমিল্লাবাসীকে, ঈদ মোবারক পুরো ঢাকাকে, ঈদ মোবারক সমগ্র বাংলাদেশকে, ঈদ মোবারক বাংলাদেশের যেখানে এই ভালোবাসা প্রবণ মানুষ ছড়িয়ে আছে তাদের সবাইকে। আমরা কিছু ফোন কল নিব, ফোন কল নিয়ে যথারীতি আমাদের আজকের অনুষ্ঠানে ফিরে আসবো। ওকে, তার আগে মেঘলা কিছু টেক্সট নিয়ে নি।
এক্স্যাক্টলি, অনেক টেক্সট ওয়েট করছে এবং একটা এন্ডোর্সমেন্ট পড়বো, অনেক কিছুই পড়বার আছে। তবে আর একবার বলে দিই যে কিভাবে কানেক্টেড হবেন, যেটা আমি সবসময় বলি বলতেই হবে, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 1260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি, সেটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। তো বন্ধু, এখান থেকে অলরেডি আমরা যে পোস্ট আপলোড করেছি সেখান থেকে আপনি আশা করছি লাইক করবেন এবং কমেন্ট করবেন অনেক অনেক করে, এবং চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। আর যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে, আগামী সপ্তাহে আমরা চাচ্ছি যে খুব মিষ্টি একটা রোমান্টিক প্রেমের গল্প আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো এইরকম নিশ্চয় অনেক বন্ধুরই আছে, অনেকেই নিশ্চয়ই সাকসেস প্রেমের ক্ষেত্রে, তো যারা আছেন অনেকে আছেন শেয়ার করতে চান। তো বন্ধু, যারা শেয়ার করতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা আজকে যে পোস্ট দিয়েছি ফেসবুকে সেখান থেকে কমেন্টের মাধ্যমে আপনি খুব সংক্ষিপ্ত আকারে আপনার ভালোবাসার গল্পটি লিখতে পারেন, অথবা SMS এ আপনি VB লিখবেন এবং আপনার নাম, বয়স, ফোন নাম্বার দিয়ে লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি বন্ধু যে আগামী সপ্তাহে আমরা যে ভালোবাসার গল্প নিয়ে কথা বলতে চাচ্ছি, ভালোবাসার গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। সো যাদের এরকম সুন্দর একটা সাকসেসফুল প্রেমের গল্প আছে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যোগাযোগের নিয়মটি আবার আরেকবার বলছি যে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স এবং আপনার ফোন নাম্বারটি উল্লেখ করে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। অথবা আজকে আমরা ফেসবুকে যে পোস্ট দিয়েছি ভালোবাসার বাংলাদেশে, সেই পোস্টে আপনি কমেন্টের মাধ্যমে খুব সংক্ষিপ্ত আকারে আপনার ভালোবাসার গল্পটি লিখে পাঠিয়ে দিতে পারেন। ওকে, আর যে এন্ডোর্সমেন্টটি পড়ার কথা বলছিলাম সেটি হচ্ছে যে অর্ধ 8 সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার সকাল 10:45 ঘটিকায় BTCL কম্পাউন্ড গুলশান 1 এ টেলিটকের নতুন কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়। উক্ত কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব তারানা হালিম MP। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় টেলিটকের 9 টাকায় 50 MB ডাটা এবং 19 টাকায় 125 MB ডাটা কার্ড উদ্বোধন করেন। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক জনাব গিয়াসউদ্দিন আহমেদ সহ টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওকে বন্ধু, তো আছেন আমাদের সাথে, থাকবেন এটাই আশা করছি, এবং কিছু SMS এবং কমেন্ট করতে চাই। কবির হোসেন আছেন আমাদের সাথে, লিখেছেন যে গুরু তোমাদের সাথেই আছে শুনছি, অ্যান্ড আছেন মোহাম্মদ মেহেদি হাসান আতিক আছেন এই মুহূর্তে আমাদের সাথে, স্পর্শ মুসলিম উদ্দিন সাহেব আছেন আমাদের সাথে, কেমন আছি জানতে চেয়েছেন এবং গুরুকে সালাম জানিয়েছেন। কবির হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আছেন খালেদ গাজী, উনি হাজারিবাগ থেকে আমাদেরকে শুনছেন এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে। ওকে, বকুল হোসেন, ওকে আছেন কবির, ওকে আরেকজন কবির যুক্ত হয়েছেন আমাদের সাথে, মারুফ হোসেন আছেন, আছেন এই মুহূর্তে আমাদের সাথে বৃষ্টি। এবং আরেকটা রিফ্রেশ দিয়ে দেখে নিতে হবে কারা কারা আরো নতুন ভাবে সংযুক্ত হলেন আমাদের সাথে। ওকে, আছেন হিমেন, বরাবরের মতো অনেকগুলো কমেন্ট করছেন, মাসুদ রানা আছেন, সোহেল আমাদের সাথে যুক্ত হয়েছেন, আছেন তাহসিন, তুবা, সুজানা। ওকে, লিখেছেন যে গুরু তোমার কথাগুলো শুনতে কেন এত ভালো লাগে, তোমাকে খুব মিস করি, রংপুর থেকে শুনছি এই মুহূর্তে আমাদের সাথে, আছেন বিলাস মগবাজার থেকে, আছেন টঙ্গী থেকে রাজপুত্র, এবং মোহাম্মদ আরিফুল ইসলাম আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রোগ্রামটি শুনছেন, খুব ভালো লাগছে সেটা জানিয়েছেন এবং শেষ পর্যন্ত আমাদেরকে শুনবেন এটাই জানিয়েছেন। এবং মোহাম্মদ আমিনুল ইসলাম আমাদের সাথে আছেন, আছেন মেহজাবিন আক্তার, ওকে, এবং
কেন তোর এগুলো চোখে পড়ে না, নীল আকাশে চাঁদ লিখেছে যে সাথেই তো আছি মেঘলা আপু, আর থাকবো শেষ পর্যন্ত আপু, আপনার হাসিটা একবার দিবেন প্লিজ প্লিজ প্লিজ।
আচ্ছা, ওই নীল আকাশের চাঁদ, স্বপ্নের রাজপুত্র, এই টাইপের আমি তো আমি বরাবরই অ্যাভয়েড করে যাই, কারণ সত্যি নাম যেহেতু দেয় না।
ঠিক আছে, রিকোয়েস্ট যখন করেছে একটা দিয়ে দেয়, কি আর করবি, ঈদ উপলক্ষে বুঝলে, আর ওদের বাহানা আমি শুনি আসলে। দেখ না, এখান থেকে তুই গিয়েও কিন্তু মুক্তি পাসনি, রাইট?
সেইটাই। ওকে,
থ্যাংক ইউ।
ওয়েলকাম। এন্ড আছেন এই মুহূর্তে অনেক বন্ধু, যেমন মিমি রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আছেন মোহাম্মদ আনসার সিলেট থেকে, এই মুহূর্তে আছেন মুনিয়া, উনি রামপুরা ঢাকা থেকে লিখেছেন যে গুরু আপনি কেমন আছেন, আমি আপনার খুব ফ্যান। আচ্ছা,
ফ্যান হওয়া ভালো, বাট এই ধরনের টেক্সট কেন যে আমার চোখে আসে? এমএইচ মান্না লিখেছে যে 10টা থেকে বসে আছি প্রিয় প্রোগ্রাম শোনার জন্য, গুরু এতে শ্যাম আপনি কি আমার গার্লফ্রেন্ড হবেন?
আই
লাভ ইউ গুরু, ভালোবাসায় সিক্ত থাক প্রতিটি মুহূর্ত। কিন্তু গুরু ভালোবাসার আসলে এটা একটা জেন্ডার ক্রাইসিসে পড়ে গেছি, মান্না যেক্ষেত্রে গার্লফ্রেন্ড হওয়ার কথা ইজ ভেরি অ্যালার্মিং।
বাট খুব বোঝা যাচ্ছে ভালোবাসা সব জায়গায় স্পষ্টতই বিদ্যমান, কিন্তু
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু ভালো আছেন? আমি তোফায়েল বলছিলাম, আপনার বন্ধু গুরু।
ইয়া তোফায়েল, কি খবর?
এই তো আলহামদুলিল্লাহ গুরু। গুরু ঈদ মোবারক।
তাই তো, তোফায়েল ঈদের আগে তো দেখা কথা হচ্ছে না, বাট অন ওয়ান ওয়ান থার্সডে ঈদের পরে, সোমবার ঈদ হচ্ছে, মঙ্গল বুধ বৃহস্পতিবার তাহলে প্রোগ্রাম,
ঈদের থার্ড ডে।
থার্ড ডে, অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক
গুরু। আমার উপলক্ষে আমাকে করে মেঘলাপুর হাসিটা যদি আমাকে গিফট করতো
আরেকবার, এই উপলক্ষের কারণে ওর তো চল ব্যথা হয়ে গেছে তোফায়েল। তারপরে ঈদের মধ্যে আবদার করলে কিভাবে না করি, আর ওই ফাঁকে আমি একটু শুনে নিই আসলে, এতো হাসি নয় যেন ঋণী ঝিনি চুরির কাকন কি বেশি বলতে কি আটকায় গেছে মেঘলা।
আপনার ওইটাই তো বরং ভালো ছিল, যে পেটনি মার্কা হাসি আমার।
আচ্ছা তো ভাইল, সমস্ত কিছু বন্ধ রেখে এখন কানটা শুধু খাড়া করে শোনো, এই যে আসতেছে না, তুমি চেয়েছো।
আমি দুটা কথা বলি গুরু। গুরু আমার খুব ইচ্ছা আপনার সাথে আমি শো করবো গুরু, আমি কি সুযোগ পাবো কি গুরু?
অফকোর্স তুমি পাবে। আর আরেকটা,
আরেকটা হলো গুরু, আমি যাকে লাভ করি ফাতেমা গুরু, আমি যদি আপনার প্রোগ্রামে আসি আমি মনে হয় না তাকে, সে আমার জীবন থেকে দূরে থাকবে, আমি পাবো গুরু আপনার, আমার আপনার উপর এতটুকু দৃঢ় বিশ্বাস গুরু, আপনি যদি বলেন তাহলে অবশ্যই আমি পাবো।
সেটা আমি অবশ্যই চাই তোফায়েল, যে এত মন প্রাণ শুভে দিয়ে তুমি ভালোবাসো, এর আগেও তুমি তার কথা বলেছো আমাদেরকে অনিয়ারে, এবং আমরা আমি অনুরোধ করব, আমি প্রার্থনা করব যে সত্যি সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কেন নয় ফাতেমা। ভালোবাসা তো আসলে এখন বর্তমান পৃথিবীতে এত বেশি দুষ্প্রাপ্য একটা জিনিস, সবকিছুই কপালে জোটে, সত্যিকারের ভালোবাসাটাই জোটে না, সেটা যদি তুমি পেয়েই থাকো কেনই বা হেলায় হারাবে। এনিওয়ে তোমার জন্য মেঘলার এই নজরানা। অর্ধেক দিয়েছে, আচ্ছা নাও শুধুই তোমার জন্য বুঝলা।
আপনি যদি
তোমার জন্য জি কে বলছেন, কোথেকে বলছেন?
জি আমি নাটোরের সুমন মাহমুদ, বর্ণালতা
পেট্রোল পাম্প থেকে নাকি? ঝড়ের মধ্যে ফোন দিয়েছিলেন কি? অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল এই অবস্থায় ফোন দিয়েছিলেন এমন কিছু?
জি অনেকদিন আগে ফোন দিয়েছিলাম, অনেক
কলটা মনে হয় ড্রপ করলো। এনিওয়ে সুমন মাহমুদ ফোন দিয়েছিলেন নাটোর, সেই বনলতা সেন সেই নাটোর। এবং আমি জি নেক্সট ফোন কল। হ্যালো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, গুরু ভালো আছেন?
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু আমি রাসেল বলছি, ময়মনসিং থেকে।
রাসেল কি খবর ভাই?
গুরু ভালো, ঈদ মোবারক।
ঈদ মোবারক রাসেল, ঈদের প্রিপারেশন কেমন?
হ্যালো,
বলি ঈদের ঈদের প্রস্তুতি কেমন?
ভালো গুরু ভালো।
রাসেল আমার সত্যি করে একটা কথা বলো তো ভাই, জীবনে কখনো সত্যিকারের প্রেমে পড়েছ?
হ্যালো,
বলছি জীবনে কখনো সত্যিকারের কারো প্রেমে পড়েছ?
গুরু এটাই তো সমস্যা, প্রেমে তো পড়ছি।
পরে
গুরু আমি তো একজনকে ভালোবাসি, তো তাকে সেটা তো
বলতে বলতে পারছো না?
কলটা ইতিমধ্যে ড্রপ হয়ে
গেল। কমন, কেবল আমি দুধ জাল দিচ্ছি সর খাবো বলে করে চলে গেল,
শেষ হয়ে গেল।
কিছু কিছু টোনের মধ্যে ভালোবাসা আকুতি যেন মিশেই থাকে শুনে, আর আমার মাথা অটোমেটিক ওই লাইনে তখন চলে যায়,
আর তখনই এই বেরসিক
বেরসিক ফোন কল ড্রপ।
আসসালামু
আলাইকুম।
আর আমার মাথা অটোমেটিক ওই লাইনে তখন চলে যায়, আর তখনই এই বেরসিক ফোন কল ড্রপ। আসসালামু আলাইকুম।
জি, সবার আগে আপনি রেডিওর ভলিউমটা একটু কমিয়ে নিন প্লিজ। ওকে, আমরা নেক্সট ফোন কলে যাচ্ছি। ওকে, লাস্ট টু ফোন কল। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
আছি
ভালো। মোশারফ মন ভালো হয়ে যায় এমন কিছু বলেন তো।
জি
বলি, মন ভালো হয়ে যায় এমন কিছু বলুন।
মানে কথা বলে একদিন খুব কথা বলছে তো, বলতে হঠাৎ করে কি হইলো, মানে আমি একটু ব্যস্ত ছিলাম সেই সময় তাকে ফোন দিতে পারি নাই, তারপরে ফোন দিয়েছি তো সে এখন আমার ফোন রিসিভ করছে। অবশ্যই কোনটি কিরকম দিন রাগ অবস্থার কথা বললো, পরে আমার মেজাজ সব সময় ভালো ছিল না তো, তাই পরে আমি তার সাথে আর এখন মধ্যে কথা বলি নাই।
বুঝছি মোশারফ, এটা হয়তো কিছু ইগোস্টিক প্রবলেম হয়েই যায়, কিছু হয়তো অভিমান সেগুলোকে নিয়ে টানাপোড়েন হতেই পারে, বাট আমি একটা যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে রাগ হয়েছিল, মেজাজ খারাপ হয়েছিল, এই জিনিসটাই সম্পর্কের ফাইনাল ইতি টানে। যতগুলো সেপারেশন প্রেম ক্ষেত্রে বা বৈবাহিক ক্ষেত্রে হয়েছে, তার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে খুবই ঠুনকো বিষয় নিয়ে তাদের মধ্যে পরস্পরের সাথে সেপারেশন মতো এত বড় সিদ্ধান্তে তারা যায়। এই যে অল্প একটা বিষয় অনেক বড় বিষয়ে পরিণত হয় শুধুই রাগ ক্ষোভ অভিমান এসব করতে গিয়ে। ভালোবাসা অনেক মূল্যবান জিনিস মোশারফ, ছোটখাটো এসব আবেগ তাড়িত হয়ে রাগ বিরাগ করে সম্পর্কগুলো যেন নষ্ট না হয়ে যায়। যোগাযোগ করুন, তাকে জানান যে আপনি কতটুকু ভালোবাসেন তাকে। সকালবেলায় উঠা একদম পাক পবিত্র হয়ে ফোন কলটা নিয়ে ধাম করে ফোন করে বলেন যে আপনি কত ভালোবাসেন তাকে, তাকে ছাড়া কত বেশি অসম্পূর্ণ আপনি, সব ঠিক হয়ে যাবে মোশারফ। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, কথা হবে আবার। জি, লাস্ট ফোন কল। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম গুরু, বলতে পারবেন আমি কে?
ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা, কুল্লু কয়েশ, মাফি মুশকিলা।
ইয়েস গুরু, ইয়েস গুরু, কেমন আছেন? আপনাকে ফাইনালি আমি পেলাম।
বাবজান কি খবর?
গুরু আমাকে মনে আছে তাহলে আপনার?
এইভাবেই তো বলেছিলাম না এর আগে যখন পরিচয় হয় কথা হয়।
জি 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 গুরু, জি 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 গুরু, আপনি কেমন আছেন? মেঘলাবু কেমন আছে? মেঘলাবু কেমন আছে?
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি।
তুই তা বলিস কি? আবার এটা কি বলার কথা? শুনিয়ে দাও দুলাইন।
ভালোবাসা যত,
ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আমরা বিদায় আপাতত নিচ্ছি আমার বন্ধুদের কাছ থেকে। কি পরবর্তী লাস্ট ফোন কল? ওকে লাস্ট ওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, আপনি কেমন?
এই তো আলহামদুলিল্লাহ গুরু, ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।
অগ্রিম শুভেচ্ছা বন্ধু। কি চমৎকার এক অনুভূতির দিন আসতেছে সামনে, না? কি এক অসম্ভব ভালো লাগা। সবার স্বপ্ন এখন ছুটছে বাড়ির দিকে, সবাই একসাথে হবে। কি অদ্ভুত, কি চমৎকার একটা ভালো লাগা, সবার উদ্বেলিত হবে, ভেসে যাবে সব। কোথায় দেশের বাসা? কোথায় বন্ধু, কোথায় দেশের বাসা? আমি কি ড্রপ করেছি কল? ওহো, ব্যাড লাক। কথা বলার ক্ষুধা নিবৃত হয় না। লাস্ট লাস্ট, এটা লাস্ট, এটা লাস্ট। আসসালামু আলাইকুম।
সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম
গুরু, আমি অনেক কষ্ট করে আপনার হয়েছি গুরু। আমি এই এই ফার্স্ট আপনার সাথে কথা বলতেছি। আমি সজীব খুলনা থেকে বলতেছি গুরু। আমি আপনাকে অনেক খুঁজছি অনেক, কিন্তু আমি আল্লাহ মেহরবান যে আমি আপনার সাথে কথা বলতে পারতেছি গুরু। আপনার সাথে আমার অনেক কথা আছে গুরু।
এখন আগে প্রোগ্রাম আজ হবে না, এক সেকেন্ড, সব বন্ধ, কোনো গেস্ট নাই, কিচ্ছু না। আপনি বলেন মনের কথা আজকে শুধুই ওর সাথে আমার কথা। কি নাম আগে জেনে নি? সজীব খুলনা থেকে, রাইট? কেউ থাকবে না, কোনো ডিস্টারবেন্স নাই, মেঘলা থেকে হাসবিও না, কোনো অ্যাডভার্টাইজ থাকবে না, কিছু থাকবে না, শুধুই সজীব আর আমার কথোপকথন। সজীব কি বলতে চেয়েছিলেন প্রাণ খুলে বলেন, আগামী দুই ঘন্টা শুধু আপনার কথা শুনবো আমরা, বলুন। সজীব, সজীব মানুষজন আমার না ভাবে যে আমরা ড্রপ করি, ইটস রিয়েলি আনইনটেনশনাল মিস্টেক। আমি বহুবার বলেছি, আবারও বলছি, প্রচুর ফোন কল যখন আসে আমাদের সার্ভারে এই লিমিটেশনের কারণে কলগুলো ট্রান্সমিট হয় না প্রপারলি, তাই কল ড্রপ হয়, এটাতে আমাদের কোনো হাত নাই। সজীবের সাথে কেবল আমার কথা জমে উঠছিল, বাট ড্রপ। লাস্ট কল, আসসালামু আলাইকুম। সজীবকে এনিওয়ে, আসসালামু আলাইকুম। কি হয়েছে বন্ধু এত কষ্ট? কিরকম একটা মানুষের জীবন এত বেশি মূল্যবান, এটা কি রকম যে একটা মেয়ের পক্ষে এত ক্ষমতা যে সবকিছু ভাসিয়ে নিয়ে যেতে পারে? এত সহজ জীবন, এত ঠুনকো, এত মূল্যহীন কোনো মানুষের জীবন হতে পারে? হ্যালো, হ্যালো,
আমরা খুব আনফরচুনেট।
তুমি কল ড্রপ এটা? দুঃখজনক, এই কলটা থাকা উচিত ছিল। ওকে লাস্ট ওয়ান।
ওয়ালাইকুম
আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি
স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশে। ঈদ মোবারক অগ্রিম।
জি গুরু, কেমন আছেন?
জি ভালো আছি।
মেঘলাপু কেমন?
আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, বাট আবার কল ড্রপ করেছে আমাদের,
খুবই সমস্যা হচ্ছে। নো প্রবলেম, আবার কথা হবে, সেই প্রত্যাশায় চলে যাচ্ছি। আজকের আমন্ত্রিত অতিথিকে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানোর জন্য, যিনি হট সিট অলরেডি এর মধ্যে আলো অলঙ্কৃত করেছেন, যার জন্য তাকিয়ে থাকে মিলিয়ন অফ লিসনার্স বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে, আমি স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম।
আমি আপনার প্রতি সশ্রদ্ধ সালাম সম্মান জানিয়ে আমার শ্রোতাদেরকে আমার অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি আমার জীবনের কাহিনী শুরু করতে যাচ্ছিলাম।
প্লিজ আমরা শুনি আপনার জীবনের কথা। এবং তোমার কোনো ফর্মালিটি তো নাই মিকি?
আছে, এই জন্যই তাকাচ্ছিলাম আপনার দিকে। প্লিজ আপনাকে সাথে নিয়ে বলতে চাই, মানে আমি এই কলটা করতে চাচ্ছিলাম যে আগামী সপ্তাহে আমরা যে
ওকে এবং সেখানে বলে দিলেন যে আপনারা আসতে চান, এবং আপনারা যদি শর্ট করে ইন শর্ট ভেরি শর্ট একটা ব্রিফ দিলেন যে এই ধরনের ঘটনা, দেন আমরা আপনাদের প্রোফাইলে গিয়ে আপনাদের কমিউনিকেট করে নিব, দেন আপনার সেল নাম্বার আমরা ওইভাবে ফেসবুকের মাধ্যমে আমরা জেনে নিয়ে তারপর আপনার সাথে ফাইনালি কমিউনিকেট করব। এই তো
এক্স্যাক্টলি। তো আগামী সপ্তাহে আমরা চাচ্ছিলাম যে একটা সফল খুব রোমান্টিক একটা প্রেমের গল্প আসুক, আমরা প্রেজেন্ট করতে চাই আমাদের বন্ধুদের
সামনে।
ইট ইজ স্পেশাল। তো সেক্ষেত্রে আমরা আজকে যে পোস্ট আপলোড করেছি আমাদের ফেসবুক ফ্যান পেজে, তো সেইখানে আমাদের আমাদের পোস্টে আমাদের ভালোবাসার বাংলাদেশের পোস্টে আপনি কমেন্টের মাধ্যমে আপনি খুব সংক্ষিপ্ত আকারে আপনার ভালোবাসার গল্পটি আমাদেরকে জানাতে পারেন, অথবা অথবা আমাদের কমন SMS পোর্টে আপনি VB লিখে আপনার নাম আপনার ফোন নাম্বারটি লিখে আমাদেরকে SMS করতে পারেন 16260 তে।
ওকে আমরা যেতে পারি তাহলে? আমি চলে যাচ্ছি আজকে আমন্ত্রিত অতিথির কাছে, শুনি তার জীবনের কথা।
আমি ছোটবেলা থেকে বলতে গেলে খুবই চুপচাপ শান্ত স্বভাবেরই মেয়ে ছিলাম, আর অনেকটা পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকা, কিন্তু বাবা মা দুজনেই টিচার, দুষ্টুমি সেরকম কিছু করা হতো না, সারাদিন বই নিয়েই পড়াশোনা খেলাধুলা সবকিছু বইকে ঘিরে। তো যা হোক এরকম করতে করতেই পড়াশোনাই চলছিল, বাবা মার বড় মেয়ে আমি, আমরা দুই বোন ছিলাম, আমার যে ছোট বোন সে মারা যায় তখন আমি ক্লাস টুতে পড়ি, তারপর থেকে আব্বু যে স্কুলে টিচার ছিল সেই স্কুলেতেই পড়াশোনা শুরু করা আমার, এরকম পড়াশোনা করতে করতে ভালো রেজাল্ট ছিল, বাবা মার অনেক বড় আশা, আমারও ছিল আশা, বন্ধু বান্ধব মোটামুটি যাই ছিল, বেশি অতটা ঘনিষ্ঠ না হলেও ভালোই ছিল। যখন আমি ক্লাস 9 পড়ি তখন একটা ছেলের কাছ থেকে আমার কাছে একটা প্রেমের প্রস্তাব আসে, এবং সেটা আমার এক বান্ধবীর মাধ্যমে। দেন আসার পর যখন, যেহেতু আমি ছোট, 9 ফাইনাল পরীক্ষা দেওয়া হয়েছে, ক্লাস 10 উঠব, তখন কিছু জানি না প্রেমের বিষয়ে, সেটা বই নিয়েই বলা। তো আসার পরে আমি তখন বিলিভ করি না, আমি
মানে জানি না কিসের বিষয়ে,
প্রেমের বিষয়টা মানে
প্রেমের বিষয় আছে, পড়ালেখা কোনো সাবজেক্ট অন্তর ওপেন হলো কি না, হ্যাঁ
বিষয়
লেখাপড়া 9-8 এসব চলতেছে, এর মধ্যে প্রেমের বিষয় আমাদের আমলে ছিল না, আমি তো বুড়া ধর, আই এম জাস্ট টকিং অ্যাবাউট 1942 এর কথা আর কি, তোদের আমলে ছিল কি মিলা?
ওটা তো আসলে স্কুল কলেজের বাইরে আলাদা নিজে একটা সাবজেক্ট ক্রিয়েট করে না,
বাই ডিফল্ট সাবজেক্ট,
হ্যাঁ সেটাই।
ওকে ওই ডিফল্ট সাবজেক্ট, আমি সেটা সত্যিকারের ডেডিকেটেড কোন সাবজেক্ট?
না না না,
কি নাম নিকনেম কি তোমাকে তুমি করে বলি, অনেক ছোট হবে তুমি আমার, কি নাম তোমার?
জোনাকি।
কোনো কারণে টেনশন?
না,
স্টুডিওতে
আসছি না, আপনাকে দেখার এত ইচ্ছা ছিল গুরু আমার,
খুব কষ্ট
না গুরু, না 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 গুরু, সেটা আমার কখনোই আসে নাই, আপনাকে দেখে আমার শ্রদ্ধা ভক্তি গুরু বিশ্বাস করবে না, আপনাকে দেখে আমি মানে আমার যতটা সম্মান দেয় আমার ততটা শ্রদ্ধা আমার ভিতর চলে আসছে আপনাকে দেখে।
আমাকে তো দেখেও দেখেও বুঝলে না রাইট, এই যে দুই তিনজন অপরিচিত ছেলে কত দূর থেকে আসছে, তোমরা নিজেও দেখছো, ওরা যখন আবেগঘন হচ্ছে ওই আবেগ কিন্তু সাথে সাথে আমাকেও প্রভাবিত করছে, আমারও চোখে পানি চলে আসছে, সো আমি ভেরি সিম্পল, ভেরি কি বলবো, ইজি গোয়িং পারসন, এই কারণে হয়তো তোমাদের সাথে আমার হার্টের এই হার্ট টু হার্ট টাচটা হয়েই যায়, কারণ ওরা যে ডিরেকশন থেকে ওরা যে ফিল থেকে আমাকে আহ্বান করে আমিও ঠিক সেভাবেই কিন্তু আন্দোলিত হই, এই নিজের চোখেই তো দেখলাম। ওকে, তো জানাই কি কোনো টেনশন নাই, একদম স্বাভাবিকভাবে সরল মনে প্রাণ খুলে দ্য প্ল্যাটফর্ম ইজ ইয়ার্স, তোমরা খুব ভালো করে জানো এই চ্যানেলটা এই স্টুডিওতে শুধুই আমাদের সাধারণ এই লিসেনারদের জন্য। বলো তোমার জীবনের কথা, বলছিলে যে তখন প্রেম বিষয়টা কি এভাবে জানার সুযোগও ছিল না, তোমার পরিবেশও ছিল না?
না, সেরকম কিছুই ছিল না। তারপর যখন ক্লাস নাইনে পরীক্ষা দেওয়ার পরে আমার বান্ধবীর মাধ্যমে আমার কাছে প্রেমের প্রস্তাবটা আসে, আসার পর আমি নাও বলিনি হও বলিনি, আমি কিছুই বলিনি, আমি বলছি আমাকে কতদিন চিন্তা করতে হবে। দেন আমার আব্বু অসুস্থ কারণে একটু ডিস্ট্রিক্টে যায়, তো সেদিন আমি আবার ওই যে ফ্রেন্ডের মাধ্যমে প্রস্তাবটা আসছিল আমি সেই ফ্রেন্ডের বাসায়, আমাদের যেহেতু নাইন ক্লাস শেষ আমরা টেনে উঠতেছি, সেই জন্য ক্লাস ফ্রেন্ডদের মানে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয় সেই বান্ধবীর বাসায়। আমাকে তো অনেক কনজারভেটিভ ফ্যামিলি বলা যায়, কোথাও যেতে দিত না আমাকে, তো কিন্তু সে আব্বু রাজি ছিল না। তারপর আম্মুকে বলে তবে আম্মু ঠিক আছে তুমি যাও, যেহেতু কাছাকাছি বান্ধবী। তারপর আমার মেজো বোনটা মাঝে ছোট একটা বোন ছিল, তখন আমি যখন টেনে পড়ি ওই বোনটা পাঁচ সাড়ে পাঁচ বছর হবে, ও আমার সাথে সেই বান্ধবী বাসায় যায়। তো যাওয়ার পর তখন আমাকে যে প্রস্তাব করে তার সাথে কথা হয় আমার,
কোন ক্লাসে তখন?
ক্লাস টেন।
জন্মদিনের ওই পার্টিতে গেলে?
হ্যাঁ, জন্মদিনে না, এমনিতেই আমরা ফ্রেন্ডরা মিলে আমাদের পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে এমনিতেই আমরা। তখন ওই বান্ধবী আমাকে তখন বলে যে ঠিক আছে তোকে একটা কথা বলছিলাম, তুই দেখ ওই ছেলের সাথে কথা বলবি কিনা।
তো ছেলেকে দেখেছো?
হ্যাঁ দেখা, ওই রাস্তাঘাটে বা এমনি দেখা।
ওই বান্ধবী পরিচয় করেছে যে এই সেই ছেলে যে প্রস্তাব পাঠিয়েছে, রাইট? এইভাবে নাকি?
না এভাবেও না, আর একটা কথা হচ্ছে আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়ি আমরা যে তলায় থাকতাম সেই তলাতে আরেক সাইডে ফ্ল্যাটে ওই ছেলের বোন থাকতো।
দেখা আগে?
হ্যাঁ আগে হতো, বাট দেখলে যে মাথা নিচু করে চলে যেত, আমি অতটা মানে ভাবিনি যে এই ছেলে আমাকে কেন আমাকে প্রপোজ করবে, এদের কোনো সম্পর্ক আমাদের হয়নি, তাকানোও হয় নাই। ছেলে দেখলে আমাকে দেখলে চলে যায়, আমি এই ছেলেকে দেখলে চলে যায়, এই হতো। তখন আমি বিলি করি এই ছেলেকে আমাকে, এরকম তো আমি কোনো কিছু কখনো দেখিনি যে আমাকে পছন্দ করার মতো বা কিছু। তো ঠিক আছে তুই কথা বল। কথা বলবো? তুই দেখ না কথা বলে। সালাম দিয়ে কথা বলা হলো, আপনি করেই কথা বলা। তখন আমি বলছি যে ঠিক আছে এরকম যেটা আপনি দিয়েছেন, তখন তো আমি যেটা প্রেমের বিষয়ে আমি জানি না, তখন আমি ওকে আমি বলে আমার তিনটে শর্ত আছে মানতে হবে যদি আমার সাথে অ্যাফেয়ার করতে হয়। বলি কি? আমি বলি নামাজ সোজা ঠিক মতো করতে হবে,
প্রেমের ব্যাপারে নলেজ না থাকলে
আব্বামাকে আমাকে রাজি করাতেই হবে, আব্বামাকে যদি রাজি করাতে পারেন তাহলে। তারপর হচ্ছে সে যেহেতু তখন বিয়ে মাত্র ভর্তি হয়েছে, সে হ্যাঁ ভালো একটা রেজাল্ট করে এস্টাবলিশ হতে হবে, ঠিক আছে সব হবে, ঠিক আছে তাই যদি হয় তাহলে তো ভালো। ওই পর্যন্ত কথা বলা, তখন কথা বলে আমরা খাওয়া দাওয়া করে আমি আমার বাড়িতে চলে আসি। আসার পরে তারপর আর কোনো কথা হচ্ছে না। আসছি পর রাতে আম্মু দেখছি একটু টেন্স, কি শুনো যে কি শোনা ওই পর্যন্ত, তারপর সে আমাকে ফোন দেয় না, আমিও ফোন দিই না। তো কিছুদিন পর আবার মাঝে মাঝে মিস কল আসতো, মিস কল আসতে আমি আর ব্যাক করতাম না। আবার এরকম কিছুদিন পর মিস কল আসতো, কল আসতো কেমন আছো কি একটু কি বলা, জাস্ট এইভাবেই পরে দেখা যায় যে আমিও মাঝখানে মিস কল দিয়ে কথা বলতাম, কেমন আছেন কি করতেছেন, পড়াশোনা খবরটা আমার নিত যে তুমি এসএসসি দিবা তোমার পড়াশোনা। এর ভিতরে আমার প্রিটেস্ট পরীক্ষা, প্রিটেস্ট পরীক্ষার আগে দিয়ে আমার আব্বু চোখে ছানি অপারেশন করতে হবে, একসাথে সমস্যা।
তো আব্বু অসুস্থ বরাবর, সে হসপিটালে এডমিট থাকে, আম্মু তাকে নিয়ে যায়। তারপর ছোট বোন দুই বোন মিলেই থাকি, পিটেস্ট পরীক্ষাটা কোনো রকম দিই। যাওয়ার পর সামনে আবার পড়াশোনা, এইসব পড়াশোনা প্রেম বলতে হচ্ছে ওই টেনে বসাটা ছিল যে কথাবার্তা বলা কেমন আছে কি, আর পড়াশোনার ব্যাপারটা আমার কোথায় সাজেশন লাগবে সেটা কালেক্ট করা, বা এইটা ফটোকপি করতে হবে, আমার একটা প্যারাগ্রাফ পাচ্ছি না আমার সেটা কোথা থেকে কালেক্ট করে আনতে হবে, এইগুলোই ছিল প্রেম। এছাড়া কোনো, আব্বু অসুস্থ, আব্বু ডাক্তারের কাছে যাচ্ছে, কি তার মানে চিকিৎসা হচ্ছে, এগুলোই বলা। তেমন করতে করতে দেখা যায় যে যখন আমি টেস্ট পরীক্ষারও কিছু পরে, আমি ডিসেম্বরের শেষের দিকে 2009 সালের ডিসেম্বর শেষের দিকে আমার আব্বুর পায়ে প্রচণ্ড ব্যথা হয়, সে হাঁটাই ওটা বন্ধ হয়ে যায়, অচল হয়ে যায়। সে অচল যাওয়ার পর দেখা যায় বিভিন্ন ট্রিটমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা করে যে তার কোমরে সমস্যা হয়েছে, কোমরে কশেরুকাতে সমস্যা, দুইটা কশেরুকা নাকি এক হয়ে গেছে, যার কারণে তার পায়ের দিকে যে রগগুলো আছে কোমর থেকে সেগুলো চাপা পড়ে গেছে, ওইখানে সার্জারি করতে হবে। আমার সামনে এসেছে পরীক্ষা, ছোট একটা বোন, আর ফ্যামিলিতে কেউ নেই, আম্মু টিচার, আব্বু টিচার। তারপরে দেখা যায় যে আমার এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারি শেষের দিকে, তখন
আব্বুকে একটু টাইম চেকের বিরতি নিতে হবে, আমি ইন্টারাপ্ট করছি, সরি। হ্যালো বন্ধু, ফিরে আসলাম আবার ভালোবাসার বাংলাদেশে ছোট্ট একটি বিরতির পর, টাইম থেকে বিরতি ছিল। আর সবাই আছেন নিশ্চয়ই আমাদের সাথে, শুনছেন ভালোবাসার বাংলাদেশ, আমাদের অনুষ্ঠানটি আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা 90.4। খুব রোমান্টিক একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে চলছে, এই মিউজিকে কথা বলতে আসলেই খুব মজা। অ্যান্ড বন্ধু অনেকেই আছেন আমাদের সাথে, তবে আমি আবারও বলতে চাই কিভাবে কানেক্টেড হবেন এবং কিভাবে আসবেন আমাদের এখানটিতে অতিথি হয়ে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, এবং স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমরা যে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি, www.facebook.com/90.4dhakafm। এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে FM 90.4 লিখে সার্চ দিলেই চলে আসবে সেই ফ্যান পেজটি, এবং যেখানে দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 81,000+, সেটি হচ্ছে ঢাকা ফেমের রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো প্লিজ সেখানটিতে আপনি লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7, এবং আমরা যে আমাদের পোস্ট আপলোড করেছি সেখান থেকে আপনি আপনার অ্যাক্টিভিটি চালাতে পারেন লাইক দিয়ে, কমেন্ট দিয়ে এবং শেয়ারের মাধ্যমে। এবং আগামী সপ্তাহে আমরা যে বলেছি আমরা একটি রোমান্টিক প্রেমের গল্প খুঁজছি, যে সমস্ত যে বন্ধুদের সফল প্রেমের গল্প আছে তারা আসতে পারেন। সো আমরা আমাদের যে পোস্ট আপলোড করছি সেই পোস্টে আপনার কমেন্ট, আপনি সংক্ষিপ্ত আকারে আপনার ভালোবাসার গল্পটি লিখে কমেন্টের মধ্যে পাঠাতে পারেন, অথবা 16260 VB লিখে আপনার নাম এবং ফোন নাম্বার লিখে পাঠাতে পারেন। ওকে,
ওভার টু জোনাকি।
দেন 2009 সালের ডিসেম্বরের দিকে আব্বু মেডফোর্ড হসপিটালে ভর্তি হয়, তারপর তার অপারেশন করা হবে। সেখানে অপারেশন করা হয়, অপারেশন করা হয়, চিকিৎসা তা ভুল হয়ে যায়, অপারেশনটা ভুল করা হয়, যে কষ্টটা করার কথা তার অন্য কষ্টটা কেটে ফেলে আব্বুর। কাটা পয়সাটা আমরা জানি না, আব্বু কেন অসুস্থ, আমার নানি এসে দেশ থেকে, আমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায়, আব্বু আসে হসপিটাল থেকে, কারণ যে সাবজেক্টে তার হয়েছে অনেকদিন বেড রেস্ট এবং সেখানে অনেকদিন এডমিট থাকতে হয়েছে, আর সবার কথা এত বড় একটা সার্জারি কোমরে সেটা সরকারি হসপিটালেই ভালো হয়, কিন্তু আমরা বাইরেও চেষ্টা করিনি। তবে ওইখানে ছিল আছে আরেকটা, যে আমি এর আগে যে মানে রেজাল্ট হোক, ফাইভে বিটি, এইটি বিটি, সবসময় আব্বু আমাকে নিয়ে যাওয়া কোথাও, আমার এডমিট কার্ড ঠিক আছে কিনা, সব কিছু আব্বু ছিল, মানে মা পড়াশোনা করাতো, আব্বুর ওই আউটডিটগুলো খেয়াল রাখার ছিল যে কোথায় কি সব কিছু ঠিক আছে কিনা, পরীক্ষা দিতে যাচ্ছ তোমার সব কিছু এডমিট কার্ড তুমি সব নিয়ে যাচ্ছ কিনা, ভাড়ার টাকাটা খুচরো করে নিচ্ছ কিনা, ফোন করা থাকে। যখন আমি এসএসসি পরীক্ষা দেবো তখন তো আমি আমার আব্বুর সাথে যেতে পারি না, সে অসুস্থ, সে বেডে পড়া, তখন দেখা যায় যে আম্মু আমাকে নিয়ে যায়। নিয়ে যাচ্ছে আপু, তারপর সেই অসুস্থতা নিয়ে দেখা যায় যে ওইখানে যেহেতু কাছাকাছি পরীক্ষা হচ্ছে একটা রিসেপ্ট রিক্সা ঠিক করে দেয়, তোমার প্রতিদিন এসে নিয়ে যাবে, আর আম্মু টিচার আমাকে প্রতিদিন নিয়ে যাওয়ার তাহলে সম্ভব হয় না, একা যেতে হয়, আমি একাই যাই, আব্বু আর যেতে পারে না আমার। ছুটি হওয়ার পরে আম্মু স্কুল মানে একটা শিফট ছুটি হওয়ার পর আম্মু আগে তো ওইখানে দাঁড়িয়ে থাকতো, যে আমি ছুটি এলে সবসময় তো আব্বু আমাকে বাইরে বৃত্তির সময় এটির সময় আব্বু আমাকে নিয়ে গেছে, নিয়ে আস কিন্তু এসিটা হয় না। তারপর যখন আমার ম্যাথ পরীক্ষা হয় আব্বু সেই অসুস্থ নিয়ে আমাকে মানে আমার আব্বুর চিন্তা ছিল ম্যাথটা ঠিক আছে কিনা, ম্যাথে এ ক্লাস আছে কিনা, আমি আম্মুর সাথে যাই, কিন্তু আমি বের হয়ে দেখি আমার আব্বু ছোট বোন তারা অসুস্থ, আব্বু দাঁড়িয়ে আছে। তারপর দেখা যাচ্ছে যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায় আমাকে নানা বাড়ি কাঁথায় দেওয়া হয়, এবার তো কথা হচ্ছে যে রিলেশনের ব্যাপারটা অতটুকু ও কোনো ডিস্টার্ব করতো না যে তোমার পড়াশোনা ঠিক আছে কিনা, এতটুকুই হতো। এই কথাগুলো আমার আম্মু জানে, কারণ আমি আম্মুকে বলছিলাম একদিন যে এই ছেলেটা কি ভালো না, আমি বলছি ভালো বলতে কি, ভালো বলতে হচ্ছে ও তো দেখি না কারোর সাথে আড্ডা দেওয়া, নেশা করা, মেয়েদের দিক তাকানো, এই ধরনের তো কোনো কিছু আমি দেখি না ছেলেটার দিকে। আমি বলছি ভালো হোক খারাপ হোক তুমি এই ছেলের সাথে কথা বলবা না, ঠিক আছে বলবো না, তবু আমি তাকে জানাই যেন বলছে। তখন সে আবার উল্টো দিক দিয়ে কান্নাকাটি করে যে না তুমি তোমার আম্মুতে বলতেছে পরে এটা ঠিকই মেনে নিবে, বলছে না মানবে না, বলছে আমি এটা ম্যানেজ করে নিব, ঠিক আছে ম্যানেজ যদি করতে পারো তাহলে ভালো। তারপর তো আমি তারপর আমার নানা ভাই যখন পালিয়ে দেয় তারা তখন বল আমি রেজাল্ট পর্যন্ত ওইখানেই ছিলাম, তো রেজাল্টে আসলো যে এ প্লাস আসে না আমার, আমার 4.88 আসে পয়েন্ট। তখন আব্বু না অসুস্থ মানুষ এমনিতে তা নয় আরও অসুস্থ হয়ে যায়, তো এদিকে তা আমার আমি ছিলাম নানা ভাই তা আমার কতটা কিছু বলে নাই, বলছে ঠিক আছে তুমি যেটা করছো করছো, তোমার ইন্টার ভালো করতে হবে, ঠিক আছে ইন্টার ভালো করতে হবে আসি। তখন যেহেতু আমাদের ওর বোনের বাসা আমাদের বাসায় একই তলায় ছিল, তখন আমি ভাবি যে এই ছেলেটার জন্য আমার মেয়ের রেজাল্টটা খারাপ হয়েছে, কিন্তু ওইটার জন্য ওর কোনো দোষ ছিল না, কারণ আমি পড়ছি কিন্তু কেন এ পাস আসে না কোনটা মিষ্টি করে সেটা আমিও বলতে পারি না, তা আমি তো ভালোভাবে পরীক্ষা দিয়েছিলাম আমার ছিল এ প্লাস আসবে, এবার আসলে তখন আমার বলতে এই ছেলেটার জন্য মনে হয় তাহলে বাসা চেঞ্জ করে অন্য এলাকায় নিয়ে যাবো, অন্য এলাকায় বাসা নিয়ে যায়। আর একটা হচ্ছে ও কখনো না বাড়ির সামনে রাস্তাঘাটে কখনো আমার দাঁড়িয়ে থাকতো না, আর একটা হচ্ছে আমাদের রিলেশনটা হচ্ছে মোবাইলে, আমরা 6-7 মাসের কেউ সামনাসামনি এসে কখনো কথা বলিনি। যখন ওই অন্য বাসায় নিয়ে যাওয়া হয় তারপরও দেখা যায় যে মোবাইলে আমি কথা বলতেছি, কথা বলতে বলতে আমার ইন্টারে শুরু হচ্ছে চাপ, পড়াশোনা করতে হবে তোমার, আব্বু কিছুটা মোটামুটি সুস্থ হলো, তারপরে আরবে তো আমার ইয়ে আছে যে আম্মু তোমাকে ডাক্তারই পড়তে হবে, কিন্তু তুমি অন্য কিছু পড়বা সেটা হবে না, তোমার তোমার লাইফে তোমার ডাক্তার হতেই হবে, ঠিক আছে ডাক্তার হবো, কিন্তু আমার মাথায় যখন ইন্টারে ওঠার পর ওর সাথে একটু কথা বলা আমার বেশি বেড়ে যায়, কথা বলি বেশি, তখন আমি চিন্তা করি যে এই যে এখনো কথা বলতে পারতেছি, তো আমি যদি ডাক্তার হই তখন আমার এসটা এমন নেই যে আমি তো তখন বাস্তব লাইফ সম্পর্কে আমার ধারণাই নাই বলতে গেলে, তখন আমি বলছি যে এখন এত কথা বলতেছি তখন তো ডাক্তার মানুষ কত ব্যস্ততা, আমি তো এত কথা বলতে পারবো না ওর সাথে, আমার এই জিনিসটা খুবই মাথায় কাজ করতো না, আমি ডাক্তার হবো না, হবে না ডাক্তার হওয়া। আর একটা হচ্ছে আম্মু তো এমনিতেই না করে দিছে, আমি ডাক্তার হই তাহলে তো ওর সাথে আরও মিলবে না, ও তো দিবেই না, ও তো বিয়ে পড়তেছে আর আমি ডাক্তার হলে আমার সাথে দিবেই না, আমার এই দুইটা চিন্তা দিয়ে আমি না আমি ডাক্তার হবো না, আমার ভার্সিটি লাইফে পড়তে হবে, আমি অন্য কিছু হবো, আম্মু এই চিন্তা করে দেখা যায় যে পড়াশোনাটা খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যায় এসেছে যে রেজাল্ট আসছে ইন্টারে। আর আরেকটা গ্রুপ আব্বু যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা দেখা দেয়, আবার দেখা দেয় হাঁটতে পারে না সে, তখন কি করতে হবে? তখন প্রাইভেট ভাবে তাকে হসপিটাল দেখা হয়। প্রাইভেট হসপিটালে দেখানোর পর ডাক্তারটা নাম বলতেছি না, সে প্রায় সিওরিটি দিয়ে দেয়, 99% হচ্ছে আমাদের হাতে, 1% আল্লাহর কাছে বাঁচবে কি মরবে সেটা আমরা নিশ্চিত দিব না, কিন্তু তাকে এখানে আপনারা করান। তখনও 2012 সালে আমি ইন্টার এক্সাম দিই।
অতিমানবীয় ক্ষমতা সম্পন্ন ডাক্তারও আছে, 99% তার হাতে আর 1% আল্লাহর হাতে,
1% আল্লাহর হাতে, 99% হবেই। তার MRI দেখাইলো, 2-3 বার করলো আব্বু, দেখাইলো যে হ্যাঁ এই কষ্টিকা গুলো যেটা কাটার দরকার তারা অন্যটা কেটে দিছে, সেই জন্যই আপনার হাজবেন্ডের এই অবস্থা। তখন আমি বলো তাহলে আমি এখন কি করবো, আপনি করান এখানে করান যেটা বলো না যে। তখন দেখা যায় যে তারা করায় প্রাইভেট ভাবে, কিন্তু ওই 2012 সালেরই মিটফোর্ড হসপিটালেরই নিউরোলজি বিভাগের যে হেড ছিল, ডাক্তার নাম কি আমি বলতে পারবো? ঠিক আছে আমি বললাম, তো তাকে দিয়ে অপারেশনটা করানো হয়, আর অপারেশন সম্পূর্ণ অজ্ঞান করা হয়। করানোর পরে আব্বু গানে, তখনও কিন্তু গুরু আমার ইন্টার পরীক্ষার সামনে, আমি একটু ব্যাকে গেছি, তখন আমার ইন্টার পরীক্ষার আগে আগে 1 মাস আগে, তখন আব্বু অসুস্থ হয়ে যাচ্ছে, সে বসতেও পারতেছে না, ছুঁতেও পারতেছে না, কিছু করতে পারে, তার পায়ে প্রচণ্ড চিক মারতেছে, প্রচণ্ড যন্ত্রণা, সে কিছু করতে পারতেছে না, তার স্কুল যাওয়া অফ হয়ে গেছে, কি করবে? ইমিডিয়েটলি সে প্রাইভেট ভাবে হসপিটালে ভর্তি করানো, করানোর পর ইমিডিয়েটলি তার সার্জারি করানো। এমনই পুরো কপাল, এই সার্জারিটা সম্পূর্ণ ভুল করা হয়েছে। আগে যেটা একটু কিছুটা কষ্টরূপা কাটছে, এবার আরো বেশি অন্য কষ্টরূপা গুলো কেটে ফেলছে, যেখানে কাটার কথা তার উপরে কষ্টরূপা গুলো কেটে ফেলছে। আবু পুরো পঙ্গুর মতো হয়ে গেছে, তার হাত আর কোনো শক্তি নাই। তখন যখন বলে যে আপনি তো বলছিলেন, কি বলছেন আপনি, এটা না বললে আপনি ফেরত দিয়ে দিতেন, কেন আপনার এই কাজটা বলছেন? তাদের কোনো নেই, তারা বলতেছে আপনি থেরাপিতে যান, তো যখন থেরাপিতে যান তারা বলতেছে এসএসসি ইন্টার পাস করার পর কি কেউ এসএসসি পরীক্ষা দিতে যায়? সার্জারি হচ্ছে এটার প্রপার ট্রিটমেন্ট, তার সার্জারিটা ভুল করছে, এখন আমরা থেরাপি দিতে আসছে, আপনি ইন্টার পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা দিতে আসছে, আর এটা কি হবে নাকি? আপনার গেলে পঙ্গুই হয়ে যায়, তার চলা শক্তি একদম শেষ হয়ে যায়, কারণ ধরে ধরে তারা হাঁটতে হয়। এরকম করতে ইন্টারভিউটা খারাপ হলো, খারাপ হলো, মেডিকেল এডমিশন দিব, আমার ইচ্ছে ছিল না, আমার ছিল যে যদি হয়ে যায় তো হলো, আর না হলে মোটামুটি করা হয়েছে। আমার কাছে তুমি বাইরে কোনো পরীক্ষা দিতে পারবা না, কোথাও আমার টেস্ট দিতে দেয় নাই, ভার্সিটি কোচিং কত দূর কথা, আমার ফর্মে উঠাতে দেয় নাই। তারপরে মেডিকেল দিলাম, আসলো না, তারপরে বছর বলছে তুমি মেডিকেলেই দিবা, ভার্সিটি কোচিং আমার টোটালি করানো হয় না। তারপর জোর করে 3টা ভার্সিটি দিছি ঢাকার, একটা তো আমি রিটার্নে টিকছি জাহাঙ্গীরনগরে, তারপর ভাই বেদা হয়েছে, আবু বলছে তুমি এখানে করতে পারবা না, ওখানে ভালো না, তুমি যাবা না, ঠিক আছে যাবো না। যখন আমি ন্যাশনালে দেওয়া হয়, ন্যাশনালে একটা টিকি, সেইখানেও যখন আমি ভর্তি হব, তার আগেও আব্বু আবার সেই অসুস্থতা, ভারতে নিয়ে যায় আমার ছোট মামা, তখন আম্মুই আমার, মানে আমার সেই এসএসসি 10 থেকে শুরু হয়েছে, আমার প্রত্যেকটা আগে আগে আব্বুর এই কাহিনী হইতেছে। তখন আমি অনার্সে ভর্তি হই 2014তে, ভর্তি হওয়ার পর আমি তোর সাথে কথাবার্তা হইতেছে, তারপর 2015 সালে 21শে মে আমার পরীক্ষা থাকে অনার্স ফাইনাল ইয়ারে, 14 তারিখে আব্বু আবার হঠাৎ করে নতুন একটা রোগ দেখাল, চর্মরোগ জাতীয় তলপেটে। তখন আম্মু বলে যে এখানে তো ডাক্তার আছে এখানে এলাকায়, চলো সেখানে দেখো। আম্মু বলতেছে যে না ভালো হয়ে যাবে, আমি বলছি না আপনি আগে অনেক করছেন, এবার আপনাকে যেতেই হবে। ঘুরের আগে আমার আবার তখন এডমিট কাটানো হয় নাই, আব্বু এইসব ব্যাপারে স্বপ্ন কে আছে, আব্বু বলতে তোমার অনার্স পরীক্ষা তো 21 তারিখে, তুমি এখনো কেন আনতেছো না? 14 তারিখে আমি এডমিট কার্ড আনতে চাই, 15 তারিখ শুক্রবার ছিল, আব্বু
তুমি কেন এলিমেন্ট কে জানতে চাচ্ছ না? বলছো যাবো তো 21 তারিখে পরীক্ষা, আমি যাবো। বলছো না তুমি যাও আজকে যাও, তুমি তাই বলতেছো। আমি ছোট বোনকে নিয়ে কলেজ থেকে যাই, আমি এলিমেন্ট কে নিয়ে আসি। আব্বা বাচ্চা দেখলো যে ঠিক আছে কিনা, নাম দাম দেখার পরে 15 তারিখ আব্বু অসুস্থ আবার। আমাকে তো ওই শুক্রবারের ডাক্তার নাই, 16 তারিখ ডাক্তার আসবে। তো ডাক্তার আব্বুকে দেখে বলতেছে ইমার্জেন্সিতে আপনি এখন হসপিটালে ভর্তি হতে হবে। সেখান থেকে আবার সেই মিরপুরে আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়া বলতেছে এখন সার্জারি করাবেন, রোগের নামটা আমি বলতেছি না, সার্জারি করবেন, জেনারেটর নেই, এত বড় সরকারি হসপিটাল জেনারেটর নেই। দেন ঢাকা মেডিকেল নিয়ে গেছে, ঢাকা মেডিকেল আব্বু ইমার্জেন্সি আব্বুকে ভর্তি নেয় নাই, সিরিয়ালে থেকে দেন ভর্তি হয়ে যাবে। সেই 8টা বাজে গেছে রাত্রেবেলা, 12টার পর আব্বুকে এডমিট করা হয়েছে। এডমিট করার পরে পরীক্ষা করতে হবে, এই পরীক্ষাগুলো গুরু অনেক সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বু সেই কষ্ট করেই করছে পরীক্ষাগুলো। যে সার্জারি করবে সে ডাক্তার নাই, 9টা বাজে ডাক্তার আছে, তো ডাক্তার আসে না, তো বলতেছে দেরি হবে। আব্বু তো ব্যথা প্রচন্ড, এত যন্ত্রণা করে, কারণ অসম চিৎকারও করতেছে। আমার মা ছিল সাথে তখন, মামা ছিল, মামা আমাকে নিতে আসে বাসা থেকে যে তুমি চলো, তোমার আব্বু অবস্থা জানি কেমন, সাজা এখন হয় না, তুমি চলো। আর সেদিন রাত্রেবেলা 16 তারিখ আমি যার সাথে রিলেশন আমার মায়েরজন, আমি ওকে বলি কি দেখো প্রত্যেকটা পরীক্ষার আগে আগে আমার আব্বুর বড় বড় একটা সার্জারি হয়, আমার 21 তারিখ পরীক্ষা, আব্বুর এখন সার্জারি হবে নাকি, আব্বুকে তো নিয়ে গেছে, ঠিক আছে। তারপর সকালবেলা মামা বলবে চলো তুমি,
আমি আমার ছোট বোনকে নিয়ে যাই।
যাওয়ার পরে দেখি যে আব্বু সেবেন চলতেছে, ডাক্তার আছে 10টার পরে। যখন সব কিছু ওকে করবে, ডায়াবেটিস হয় আব্বুর, ডায়াবেটিস ঠিক আছে, কিন্তু প্রেশারটা মাপার সময় দেখা যায় আব্বুর প্রেশারটা ঠিক নেই, লো হয়ে গেছে 10টার পরে। লোয়েছে বলতেছে তারা চেষ্টা করতেছে যে প্রেশারটা বাড়ানো যায় কিনা, প্রেশার না বাড়লে এই রোগে সার্জারি করা যাবে না। তারপর আব্বুর সাথে কথা বলি, সবাই বলে চিনতে পারছেন এটা কে বলছে, হ্যাঁ চিনছি, তাই সরি আমার ছোট বোন। তারপর বলতেছে আব্বু তুমি আমাকে চিনছো, হ্যাঁ তোমাকেও চিনতে পারছি। আব্বু বলে ডাকি, আব্বু কোনো কিছু বলে যে তাকে তুমি দেখে আমাদের ছোট বোনটাকে, যে ছোট মা বলে ডাকতো, কিন্তু মা আমার পায়ে অনেক ব্যথা করতেছে, আমাকে একটু ঔষধ দিবে, আমি ওষুধ খাবো, ব্যথায় ছটফট করতেছে। স্যালাইন দাও, সে স্যালাইন খুলে ফেলবে, খুলে ফেলে কি হবে তার যে অবস্থা। তারপর ডাক্তাররা আসে তার হাত বেঁধে ফেলে, স্যালাইন খুলে ফেলবে, এরকম করতে করতে দেখা আস্তে আস্তে পেশা ফল করতে থাকে। বিকালের দিকে দেখা যায় যে হাত পা নীল হয়ে যাচ্ছে, তার তার যে জীবাণুটা সেটা রক্তের সাথে মিশে গেছে, বুক পর্যন্ত তা চলে আসছে, প্রেশার আস্তে আস্তে ফল করতে, যে মানুষটা আজীবন হাই প্রেশার ট্যাবলেট খেয়ে গেছে। দেন সন্ধ্যার সময় ডাক্তার এসে বলতেছে এই রুগী, আমি তাকে আছে ডাক্তার দেশে অন্যদিকে অন্য ডাক্তার সাথে আলোচনা করতেছে, কোনো গ্যারান্টি নেই, একে আইসিউতে দিয়ে দেওয়া হোক। আইসিউ খালি নেই, হাতটা নীল হয়ে গেছে, তখন সবাই বুঝছে যে কি আত্মীয় স্বজন আছে।
হচ্ছে 17 তারিখ রাত 6টা বাজে। আমার সব কিছু কিনে নিয়েছে। আমার জীবনে সাইক্লোন নেমে আসে, তারপর অনার্স পরীক্ষা শেষ হয়, রিটার্ন পরীক্ষাটা শেষ হওয়ার পরে এই ভিতর দেখা যাব বোঝার পরে তুমি পরীক্ষা কন্টিনিউ করো, এখন থেকে না গ্রামের বাইরে গেছি, আবার পরীক্ষা কন্টিনিউ না পড়ে পড়াশোনা পরীক্ষা দেওয়া পরীক্ষা কন্টিনিউ হয়। এর ভিতর বিয়ের প্রস্তাব আছে, আমার নানা ভাই থেকে বলে যে মেয়েকে বিয়ে দিয়ে দাও। আসার পর আমি সেটা জানাই, ওকে জানার পর বলতেছে কি করবো আমি, তুমি তাহলে চলে আসো। আমি বলছি না চলে আসা তো সম্ভব না, আমি চলে আসতে পারবো না, তুমি যেভাবে হোক কথা ছিল আম্মুকে রাজি করাবো, তুমি রাজি কর। আমি রাজি করাবো, কিন্তু ছেলে ছোট ভাই দেখতে আসে, মোটামুটি অ্যারেঞ্জ হয়ে যায়। তারপর যেদিন অন্যের সাথে আমার এঙ্গেজমেন্টের কথা, তার আগে আগের দিন ওর বাড়ি থেকে একজনকে পাঠায় প্রস্তাবের জন্য, প্রস্তাব নিয়ে পাঠায়। আম্মু দশাইতে মানবে না, না মানার এই যে একটা এস্টাবলিশ ছিল সে পড়াশোনা করতে দিবে না। তারপর দেখা যায় যে আমি ওই যেদিন প্রস্তাব আছে সেদিন আমি একটু ওর সাথে দেখা, যে প্রস্তাব বলে তুমি আমি সেদিন প্রস্তাব নিয়ে যাবো, তুমি বাসায় থেকো না, ঠিক আছে থাকবো না। না থাকার পরে দেখা যায় যে আম্মু সেটা মানে না, না মানার পরে তো এখন ওর এক আত্মীয় বাড়ি আছে ঢাকার ভিতরে একটা জায়গায়, তো আত্মীয় যাওয়ার পরে সেখান থেকে দেখা যায় যে ও সুইসাইডাল অ্যাটাক শুরু করে, ও সাবলম খাবে, একা একা দরজা বন্ধ করে দিয়েছে, আমি ওর অন্যান্য ভাই বোনরা বাইরে, সে সাবলম খেয়ে ফেলবে, আমাকে তার ম্যারেজ করতে হবে, এখান থেকে খবর আসছে। সম্ভবই না, আমি যদি অন্য ছেলের কাছে বিয়ে দিই আমি সেখানে যাবো, আমি বিয়ে করবো না। তখন তখন অন্য ছেলে বলেছে এই ছেলে মারা গেল তুমি দেয়, তা আমি দেয় আমি কি বসি খাইতে, তুমি খাইতে বলো তোমার জন্য তো খাচ্ছে তুমি ছেলেটা, তখন ঠিক আছে ঠিক আছে খাই খাই খেতে হবে না আমি রাজি। তখন ওর চাচ্তো ভাই কাজিন যে স্টাম্প নিয়ে আসছে, স্টাম্প আনার পরে আমি বলছি না আমি সাইন করবো না, আমার বাসায় চলেন, আমার মা রাজি না হলে আমি মার সামনে আমি সাইন করবো। তারপর দেখা যায় যে না না হলে সে তার সেই সুইসাইডাল অ্যাটাক। তারপর আমি কি করি সাইন করি, করার পর আমি বলছি আমি বাসায় চলে যাবো, এখন বাসে যাবা? আমি বলছি আমি একা এখন বাসায় চলে যাবো, আপনার যদি আসতে হয় আমি তাকে বলি যে আপনার আত্মীয় নিয়ে তোমার আত্মীয় নিয়ে তুমি আসো পরে, আমি একা বাসায় চলে যাবো এখন। সে বলছে না আমিও তোমার সাথেই যাবো, সে সাথে যাওয়া কেমন দেখা যায়, সেখানে তুমি কেন যাবা, সেখানে মান সম্মানের ব্যাপার, তোমার যা দরকার তুমি তোমার আত্মীয় স্বজন না
সে আমার সাথে চলে যায়। তারপর দেখা যায় আমার ছোট মামা থাকে রুমে, আমাদের সাথে থাকে ছোট মামা, সেও তখন মাস্টার্স তার শেষ হয়েছে আমাদের কাছে থেকে। ও ঢোকে, আমিও ঢুকি, দুইজনে ঢোকার পরেই আমার মামা ধাক্কা দিয়ে দুইজনকে ফেলে দেয়, ফেলে দিয়েই গেট লক করে ইচ্ছা মতো মারতে শুরু। তো ওকে আমার বাবা মারে তো নাকের হাড় ফেটে যায়, ভেতরে নাকের হাড় ফেটে যায়, গলা পালা দিয়ে ধরে, পালা দিয়ে হাত দিয়ে ধরে অনেক মারধর করে। ওরে আমাদের ডাইনিং রুম রক্তে প্রায় ভিজে ভিজানো অবস্থা, প্রচুর ব্লাড যাচ্ছে, মেরে টেরে তাও ওকে বলতেছে তুই এখন তুই বাড়ি যাবি, ঠিক আছে ও বেঁধে দেয় আমাকে ইচ্ছা মতো মারধর মারধর করতে করতে দেখা যায় যে ও তখন এই যে আমার খালু সাথে আবার দেখে যায়, মানে এই ঘটনাটা ছড়াই ফেলে গেছে, আমার আম্মু বলে দিছে আমাদের ওইখানে যা রিলেটিভ থাকে যে এরকম হয়ে গেছে। ওকে আবার ধরে নিয়েছে আমার বাসায়, আসে আরো মানুষজন আসে, তাদের একটাই কথা ঠিক আছে মেয়ে যদি চায় মেয়ে চলে যাবে। তখন আমার মা বলে তুমি যদি যাও এখন, আম্মু তো রাজি হবে না, হয় না তুমি যদি যাও এখন চিরদিনের জন্য তুমি চলে যাবে, তুমি কোন দিন আমার কাছে আসতে পারবে না, আসতে পারবো না তাহলে আমি তো তাহলে কেউ চিরদিনের জন্য মাকে ছেড়ে চলে যাবো, আমি ছোট্ট একটা বোন আমার, আমি কেউ চলে যাবো চিরদিনের পরে মাত্র। তখন বলছে না আমি যাবো না এই ছেলের সাথে। তখন তারা বলছে তুমি না কেরকম সাইন করছো টরছো, যেহেতু জোর করে অনেকটা কম হয়েছে, আমি যাবো না, মা রাজি না আমি এখন যাবো না, আমার মাকে যদি আমি রাজি করতে পারি না আমি তাহলে রাজি, আমার কথা হচ্ছে আমি মাকে রাজি করে তারপরে এই ছেলের সাথে যাবো। তখন তারা বলে যে রাত অনেক হয়ে গেছে, বিচারে কোনো শেষ হচ্ছে না, সকালবেলা আসবো। ও সবাই চলে যায় সকালবেলা, আমার আম্মু আচরণের সময় উঠে আমাকে বলছে তোমাকে দেশে বাইরে যেতে হবে, তো দেশে বাইরে যেতে হবে, দেশে বাইরে যেতে হবে। তো আমি যখন দেশে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিই, রাস্তায় আবার তার সাথে দেখা হয়ে যায়, ওর সাথে দেখা হয়ে যায়, ও আবার আমার আন্টি বাড়ির সামনেই থাকে। তখন আমার আম্মু দেখে আমাকে উপরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর হয় যে আমি তখন যখন রুম থেকে বেরোই আমার কাছেও তখন আমি একটা সাবনের বোতল নিয়ে বেরোই সাথে, আমার কেউ খেয়াল করে না। তো আমার আন্টি বাসায় ওঠায়, ওইখানে আবার ই হবে মিটিং হবে, মিটিং হওয়ার পর তখন আমি বলতেছি লোক আসছে, তুমি যদি ছেলেকে না চাও চিরদিন তুমি না বলে দিবা, আর আম্মুকে তুমি হ্যাঁ বলো, মানে যদি আম্মুকে ছাড়িতো হ্যাঁ বললে ছেলেকে আম্মুকে চিরদিন ছেড়ে চলে যেতে হবে, আর না বললে সবার সামনে আমি তো ওই ছেলেকার সাথে ভালোবাসতে থাকতেছে না, আমি যাকে ভালোবাসি আমাকে চিরদিন ছেড়ে চলে যেতে হবে, এরকম একটা এসে আমি কি বলো, আমি তো কিছু করতে পারতেছি না, আমি না পারতেছি তাকে ছাড়তে, ভালো না পারতেছি মাকে সাথে। তখন আমি কিছুটা সাবান খেয়ে ফেলি মাকে ভয় দেখানোর জন্য, তখন আমি ছোট বোনকে বলি যে আমি কিন্তু এই কাজটা করছি, আমার মা বলছে তুমি মরে যাও তো তুমি আমি রাজি হবো না। তারপর আমাকে নিয়ে হসপিটালে দৌড়ে দৌড়ি সেখানে এডমিট, এদিক কি করে ও ফ্যামিলির অনেক আম্মুকে রিকোয়েস্ট করা, বলছে না মেয়ে যদি মরেও যায় যা ইচ্ছে তাই হোক আমি মানবো না এই ছেলের সাথে। তারপর কি করা হয়, এদিকে সে আবার আমার বেড থেকে কিছুটা দূরে, সে প্রায় এক বোতল সাবান খেয়ে ফেলে, খাওয়ার পর দেখা যাচ্ছে যে তার মরণ অবস্থা হয়ে গেছে। তো তার বোন ছিল হসপিটালে আমাকে দেখতে, আমার সাথে আসছে, তাকে কে যেন ফোন, সে আমি দোতলায় সে নিচতলায় এডমিট, আমার আমার কখন সেন্স থাকে কখন থাকে না,
দুজন একসাথে সাবান,
হ্যাঁ আমি আগে সে পরে, আমি তো ভয় দেখানোর জন্য খেয়েছিলাম, সে এদিকে নাকি প্রায় এক বোতলের মতো সাবান খেয়েছে। খাওয়ার তো এখন মানে সবাই যা বলতেছে আমাকে যে ছেলে তো মারাই যাবে, তখন আম্মু বলে এই ছেলে যদি মারা যায় তাহলে ড্রাইভারটা আসে আবার আমার উপর, এখন আম্মু বলছে আম্মু হসপিটালে থাকবে না, সে আমি সন্ধ্যা সন্ধ্যা বলতে তুমি কিন্তু চলো, আমার সবাই যা বলতেছে এই ছেলে বাঁচবেই না, যেভাবে হাত পা ছোটাছুটি করতেছে এই ছেলে বাঁচবে না, কথা বলে বন্ধ হয়ে গেছে ছেলে কথা বলতে পারে। তারপরে আমি বলছি তুমি কি থাকবে এখানে, আমার চ্যালেঞ্জ চলতেছে থাকবো আমি কিভাবে থাকবো এখানে এক হসপিটালে, আবার তুমি যদি এই অবস্থায় আমার সাথে যাইতে পারো তুমি যাবা, না হলে তুমি এখানে একা এই কার কাছে আমি একা করছি, যার সাবধানই করছে সেই তখন মানুষ হতে আসে, আমাকে কে দেখবে কি কি করবে, বাধ্য হইলাম সে অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে বাড়ি গেলাম দেশে। এদিকে তারা জানতে পারছে, জানার পর আমি তো বাড়ি চলেই গেছি, যার পর আমার ট্রিটমেন্ট হচ্ছে তার এদিকে ট্রিটমেন্ট হচ্ছে, আমি ভাবছিলাম মারাই যাবে। দেখা যায় তাদের এখানে যে অনেকদিন পর ফোন আসে
যে মেয়েকে দিবেন আপনারা। তখন আমি বলছি এখন আপনারা মেয়ে চাচ্ছেন, আর আরেক জায়গায় যেখানে আমার বিয়ে ঠিক ছিল সেখান থেকে এই কথা আছে যে ছেলে ব্যাংকার বা ছেলে কানে কম শোনে, ছেলে না ব্যাটে না কি কানে ইউজ করে। এই কথা যদি আগে বলতো এত দূর তো আমার আনা যেত না, তারা কথাটা পরে বলে ওইখানে বিয়েটা ক্যান্সেল হয়ে যায়। বলছে না কানের সমস্যা ছেলের কাছে কেন মেয়ে বিয়ে দিতে সবসময়। এদিকে ওই যে আমার রিটেন পরীক্ষা শেষ, আমার প্র্যাকটিক্যাল বাকি, তারপর আবার আমার ওইসব টেস্ট করা থেকে আমার টাইফয়েড ধরা পড়ছে। সেখানে ওখানে একে তো একটা সাবধানের কাজ, অসুস্থ হয়ে বেডে মরণ অবস্থা, আর একদিকে টাইফয়েড তো আমারও হাঁটার অবস্থা শেষ হয়ে গেছে, হাঁটতে পারি না কি অবস্থা। ইঞ্জেকশন দিয়ে দিয়ে কোনোরকম সুস্থ, ঢাকায় তো সেই আমার পড়েই আছে, আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ক্লাস করতে পারি না কিছু না, সাধ্যের সাথে যোগাযোগ পরীক্ষা টরীক্ষা দেই, ওই অসুস্থ নিয়ে আসি ঢাকায় এসে দিয়ে দিয়ে আবার চলে যাই। তারপর কি হয় যে ওদিকে তার সাথে যোগাযোগ আমার বন্ধ হয়ে যায়, সে মাঝে মাঝে ফোন দেয়, আম্মুর কাছে ফোন দেয়, নানা বাড়ি ফোন দেয়, তারা তো না গালি গালোস করে টোর হয়তো, আমি সেটা জানি অতটা ই ছিল না, আমার সাথে যোগাযোগ বন্ধ। তো অনেকদিন পর আমার রেজাল্ট বের হয়, রেজাল্ট বেরিয়ে দেখা যায় যে মোটামুটি রেজাল্ট ভালোই আসে। তা আসার পরে এখন আমার বলতেছে, আমি বলতেছি যে এই তো আমি বলছি তোমাকে ঢাকায় তো আমাকে লাগবে না, তোমার আমাকে টিচার সবাই ট্রান্সফার করি, সব ট্রান্সফার করে নিয়ে যাবে, ট্রান্সফার করে নিয়ে যাবে, সব কিছু ট্রান্সফার করে এখানে নিয়ে আসতে কেমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। আমি যে আমার বোনের পড়াশোনা, মার চাকরি, আমার সবই এখানে গ্রামে চলে আসবে, কোথায় পড়াশোনার কথা নয়, এখন আমি গ্রামে পড়বো, আমি তো গ্রামে পড়তে পারবো না। আমি বলছি ঠিক আছে আমি তাকে ছিলাম, তুমি আমার পড়াশোনাটা বলছে না তুমি ঢাকায় থাকতে পারবে না, বলছে ঢাকায় থাকতে পারবো না, পড়াশোনাটাও যাবে, আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আর সেই মানুষটাকেও পাচ্ছি না। দেন এক পর্যায়ে আমি ডিসিশন নেই যে আমি তার সাথে চলে আসবো, তারপর তার সাথে আমার কন্ট্যাক্ট হয় যে এরকম যে কি করবো, চলে আসো, হ্যাঁ চলে আসবো, আচ্ছা ঠিক আছে। আর আমার এডমিটের ডেট পেন ঠিক আছে, যদি চলে আসতো ওই তারিখে ভিতরে আমার নিতে হবে, যদি নিতে পারতো নিলে, নাহলে আমি এখানে কলেজে এডমিশন হয়ে গেলে আমার তো লাভ নেই, আমার পড়াশোনা করতে আমার রাখতেই হবে, আমি চলে আসি। চলে আসার পরে যে আম্মুর কাছে কথাটা যায়, আম্মু ঢাকায় থাকে আমিও চলে আসি, তা আসার পরে আম্মু প্রথম ফোন দিয়ে আমার সাথে অনেক কান্নাকাটি করে, মা তুমি কেন এটা করছো, চলে আসো তুমি, ঠিক আছে তুমি যেমন করছো আমি তোমাকে মেনে দিব, সত্যি বলছে হ্যাঁ। পরে আবার আম্মু ই করে দেয় ফোনে বলছে না মানবো না, তোমার ডিভোর্সে আসতে হবে তুমি, আর যদি আসতে পারো আসো, না আসলে না আসো, আমি আর যাই না। এরকম থাকে থাকে দেখা যায় যে এর ভিতরে আম্মু ট্রান্সফার হয়ে বোনকে নিয়ে গ্রামে হয়ে চলে যায়, আমি এখানেই থাকি, এখানেই আবার এডমিশন নিয়ে
কতদিন
কোনটা
একসাথে থাকা,
একসাথে থাকা 10 মাস,
10 মাস মায়ের সাথে কোনো যোগাযোগ নাই,
যোগাযোগ বলতে ইদানিং না, ইদানিং যোগাযোগটা হচ্ছে তুমি যদি ছেলেকে ফিরে চলে আসতে পারো ডিভোর্স দিয়ে তাইলে আসবে আমার কাছে, আর যদি না পাও তেজপুত্র তোমাকে দিয়ে দিলাম তুমি নিয়ে যাও, এই হচ্ছে মানে কথা, হয় তুমি তাকে ছেড়ে নাই নাও এখন পর্যন্ত, আমি ভাবছিলাম হয়তো মেনে নিবে, মা ঢাকায় থাকবে আব্বু তো চলেই গেছে, হয়তো সবাইকে নিয়ে আমি একসাথে থাকতে পারবো, দেখা যায় যে আমি যেটা ভাবছি সম্পূর্ণ উল্টো হয়ে যায়, ভালোবাসা মানুষটাকে ঠিকই পাই, মা বোন সবাই দূরে চলে যায়। এখন
ফাইনালি যতটুকু মায়ের প্রসঙ্গে শুনলাম, যতটুকু মায়ের প্রসঙ্গে শুনলাম পরিস্থিতিতে এরকমই আমার কাছে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে, যে তিনি হয়তো কখনোই মেনে নেবেন না, কারণ এরকম সিচুয়েশন এসেছে যে আপনি নাকি তুমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, সেই সময়ও কিন্তু সে একদম নির্লিপ্ত ভাবেই সিদ্ধান্ত নিয়েছে যে মরে গেলে মরে যাক, তবুও এসব ব্যাপার মেনে নেওয়ার মতো পরিস্থিতি আমার নাই, ব্যাপারটা তো এরকম রাইট, এই সমাধান তো আর হবার না, আমার কাছে তো আর কোনো জাদুর বাক্স নাই, আমি আপনার ভালোবাসার সেই মানুষটি মহিদুলকে আমি একটু স্টুডিওতে নিয়ে আসতে চাই, মহিদুল প্লিজ আপনি আমার সাথে জয়েন করুন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, একটু কথা বলি আপনার সাথে। এবং আমরা কথা বলছি জোনাকির সাথে, জোনাকির জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত, তার জীবনের প্রত্যেকটি বিভিন্ন মুহূর্তে উঠে উঠে আসছে। সেই ফাঁকে আমরা স্বাগত জানাচ্ছি জোনাকির ভালোবাসার মানুষ, তার স্বামী মহিদুলকে। মহিদুল, ভালোবাসা বাংলাদেশে স্বাগত আপনাকে।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন গুরু?
আছি ভালো।
আমি আমাদের রিলেশনটা হচ্ছে 6 years, তো এরপর বিয়ে 10 months রানিং আমাদের বিয়ে। এর ভিতরে ওদের বাড়িতে ও গেছে, ওদের বাড়িতে 2 বার গিয়েছিল, পরে আসছে। তো এখন দুজনে আছি, তবে একটাই ঘুরে একটাই প্রবলেম আমার। আমি যে আর্ন করতেছি সাফিসিয়েন্ট না, দুজনে চলার মতো না। মতি দিলে একটা বাসা নিয়ে থাকি, দুজনে চলতেছি। তা আমি কিন্তু মাস্টার্স করতেছি, তো আমার কথা হচ্ছে আমি সারা জীবন ওকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি থাকতে চাই একসাথে।
কিন্তু সব তো এরকম পরিস্থিতি তো এরকম বলছে না, সবাইকে নিয়ে তো থাকা সম্ভব না। এবং যতটুকু বুঝতে আমি পেরেছি অনুষ্ঠানের,
শাশুড়ি তাদেরকে নিয়ে, আমার শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে আমি থাকি।
সিচুয়েশন তো এরকম না, তারা তো চায় না থাকতে। এবং আপনি খুব ভালো করেই জানেন এটি, এসব বিষয় অন্তত আপনাকে তাদের পরিবার অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ তারা, যে কোনোভাবেই সেই সেই জিনিসটা হবার না। এবং মেয়ে হিসাবে জোনাকি আপনাকেও হয়তো একদম মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে হয়তো চলে আসতে হয়েছে, বুঝে গেছেন হয়তো এই চরম সত্যটা, যে কোনোভাবেই দুজনের একসাথে থাকাটা আপনার পরিবার মেনে নেবে না, স্পেশালি আপনার মা। কারণ যে যে সিচুয়েশন পার করে এসেছেন আপনি, আর নতুন করে মনে হয় প্রমাণ করার প্রয়োজন নাই, দেখে নেওয়ার দরকার নাই যে আদৌ উনি মেনে নেবেন কিনা। অফকোর্স আমি এতে সময় আমার মধ্যে এমন কোনো কোয়ালিটি বা এমন কোনো ক্ষমতা নাই যে আমি এই ব্যাপারগুলোকে এক মুহূর্তেই সব কিছু সেটেল ডাউন করে দিলাম। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, অলমোস্ট আর হয়তো কিছু সময় একসাথে আছি। আপনি নিজে কি এটা অনুভব করতে পারছেন যে নাকি যে সমাধানটা হবার না, দুইজনকে একসাথে নিয়ে চলা এই জীবনে হয়তো সম্ভব না?
আমি তো একসাথে চলতে চাই,
চলতে আমরা এরকম তো বহু কিছুই চাই, বাট পরিস্থিতি এরকম কিছুকে সাপোর্ট করছে না।
তুমি তো পুরো লাখ স্রোত আজকে শুনছে, সত্যি কি তাহলে আমরা ভালোবাসার কথা হার মেনে আজকে দিবসই আমি চলে যাব?
যদি সত্যি মায়ের প্রতি আপনার ফ্যাসিনেশন, মায়ের প্রতি ভালোবাসার টান আপনার যদি সেরকমই থাকে, আপনার চলে যাওয়া পরলোকগত বাবার কথা যদি সত্যি আপনার সেরকম ভাবে মনে থাকে, আপনার ছোট বোনের ভালোবাসা সত্যি যদি আপনাকে সবসময় আবেগ মথিত করে রাখে, তাহলে তো এরকম সিদ্ধান্তের দিকেই যাইতে হবে আপনাকে। একসাথে দুইটি ঘটনা একসাথে তো ঘটবার না। একসাথে দুইটি ঘটনা কোনোভাবেই ঘটবার না। কি করবেন তাহলে, কোন দিকে যাবেন? আমরা এমন একটি অনুষ্ঠানের মধ্যে এখন আছি যেখানে লক্ষ লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই কথোপকথনটি শুনছেন, সবাই বিভিন্ন ভাবে তাদের মতামত দেওয়ার চেষ্টা করছে। আমি অনুষ্ঠানের বাকি পার্টে যাওয়ার আগে বিনয়ের সাথে মহিদুল এবং আমাদের আজকের যে আমন্ত্রিত অতিথি তাদের কাছে জানতে চাই, এটা কি একটা কম্পিটিশন যে চাইলেন আর স্যাবলনের বোতল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, কে দোতলায় কে নিচতলায় স্যালাইন নিয়ে পড়ে গেলেন? আপনারা আপনাদের যেভাবে জীবনের কথাগুলো আপনারা বলেছেন, আপনি এবং মহিদুল, এবং যা দেখে মনে হচ্ছে দুজনকে, আপনারা মোটামুটি পারিবারিক পরিমণ্ডলে বেড়ে ওঠা মানুষ। আপনাদের চালচলনের মধ্যে, অ্যাটিটিউডের মধ্যে আমি এমন কোনো কিছু চোখে পড়ছে না বা আপনাদের কথাবার্তাতে আমার কাছে উপস্থাপিত হয়নি যে আপনারা আপনারা পারিবারিক মূল্যবোধ বুঝেন না, আপনারা সামাজিক বন্ধনকে ঠুনকো করে দেখেন, এমন কিছু মনে হয়নি। কিন্তু আপনাদের মধ্যে সেই অ্যারোগেন্সি আমি দেখিনি, অ্যাটিটিউডের মধ্যে সেরকম কোনো খারাপ কিছু আমার চোখে পড়েনি। সেই আপনারাও যদি বাবা মায়ের মূল্যায়ন করতে না জানেন, সেই আপনাদের কাছেও যদি বাবা মায়ের স্বপ্নের কোনো মূল্য না থাকে, সেই আপনাদের কাছে যদি বাবা মায়ের স্যাক্রিফাইসের কোনো দাম না থাকে, তো পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য বহু মানুষ তৈরি হবে কিন্তু বাবা মা হতে আর কেউ চাইবে না। আপনি কি জানেন যে এই দেশেই কত মানুষ তাদের নিজের স্বার্থের জন্য, অনেক কত বাবা মা আছে নিজের স্বার্থের জন্য নিজের সন্তানের গলায় চাকু চালিয়ে দেয়? আপনি কি জানেন যে কত সন্তান আস্তে করে ওই ডাস্টবিনের পাশে জন্ম নেয়া সন্তানকে ফেলে যায়, কুকুরে শিয়ালে টানাটানি করে? এসব খবর কি রাখেন? আর আমাদের নলেজের বাইরে যে কত রকমের ভ্রূণ হত্যা হচ্ছে সেই পরিসংখ্যান কি আপনার জানা আছে? জন্ম দিয়েই বাবা বা মা হয় না। পৃথিবীতে যারা কিছু পুণ্যের কাজ করে এসেছে তাই তার জন্য কিনা আমি জানি না, খুব কম মানুষের কপালে কিন্তু এরকম বাবা মা জোটে যারা পাগলের মতো তার সন্তানের জন্য সমস্ত স্বপ্নকে বিক্রি করে দেয়, সমস্ত রকমের আয়েস সমস্ত রকমের বিলাসিতা থেকে তারা অনেক দূরে চলে যায়। পৃথিবীতে এরকম বাপ সত্যিই কম আছে যার কষের উপর ভর করে দাঁড়ানোর শক্তি নাই, তারপরও সন্তানের জন্য পরীক্ষার হলের কড়া ধরে দরজার কড়া ধরে দাঁড়িয়ে থাকে। আমার সন্তান পরীক্ষার হল থেকে ছোট্ট মুখ করে, শুকনো মুখ করে বাড়াবে নাকি মিষ্টি মুখ করে বাড়াবে সেইটি দেখবার জন্য, কারণ একটা একটা করে সিঁড়ি পার করতেছে সেই বাবা তার স্বপ্নের চূড়ান্ত জায়গায় যাওয়ার জন্য। তার সন্তান একদিন বড় ডাক্তার হবে, অ্যাপ্রন পরে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে গর্বের হাসি নিয়ে তো বাপের সামনে এসে দাঁড়াবে যে বাপ তুমি হারোনি, দেখো তোমার সন্তান, তোমার গর্বের সন্তান কত বড় হয়েছে, আকাশ ফুড়ে তার মাথা আরো অনেক উপরে উঠে গেছে, তুমি গর্ব করো তোমার সন্তানকে নিয়ে। আপনি কি জানেন যে এরকম বাবা এরকম মায়ের সংখ্যা পৃথিবীতে কত বেশি কম আজকের তারিখে, যারা নিজেদের পরিচয় না, শুধুই সন্তানের পরিচয়ে বড় হতে চায়, শুধুই সন্তানের পরিচয়ে বেঁচে থাকতে চায়, যাদের সমস্ত কিছু শুধুই সন্তান কেন্দ্রিক। আমরা এমন একটা ট্রান্সফরমেশনের ভেতর দিয়ে যাচ্ছি এই সমাজে, এখন তো এইসব সন্তান এসব বাবা মা দেখা কপালেই অনেকের জুটে না। বাবা মা পরিবার ছোটবেলা থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা দুইজন কর্মজীবী মানুষ শিক্ষক, তারা কত কষ্ট করে চারিদিক ব্যালেন্স করেছে মনে পড়ে জ্ঞান হওয়ার পর থেকে তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিজের কথা, কিভাবে সংসার সামলিয়েছে, কিভাবে বাইরের জগৎকে সামলিয়েছে, কিভাবে প্রতি মুহূর্তে সন্তানের দিকে খবর রেখেছে যে আমার সন্তানটা যেন কোনোভাবে বকে না যায়, পড়ালেখার যেন ক্ষতি না হয়, সে যেন এমনভাবে মানুষ হয় যাতে করে সে জীবনে দারুণভাবে সফলতম মানুষ হয়ে দাঁড়াতে পারে। তারা তো এটাও পারত যে মডারেট ভাবে আপনাকে মানুষ করত আর শুধুই যা তাদের ইনকাম তাদের সমস্ত কিছু তাদের নিজেদের বিলাসিতার জন্য ব্যবহার করতে পারত না। এইসব স্যাক্রিফাইসের কি সত্যি কোনো মূল্য নেই? এত ভালোবাসার সত্যি কি অর্থহীন? যাদের সন্তানের জন্য সবসময় দলা পাকিয়ে থাকে গলার কাছে পুটলির মতো, তাদের প্রভা কান্না সত্যি কি কেউ কোনোদিনই শুনতে পারবে না? আপনি চললেন ভালোবাসতে, আপনি চললেন প্রেমের উপাখ্যান তৈরি করতে, আপনি চললেন মহাব্বতের নায়েরে শায়ের হতে। প্রেম আপনি বুঝেন না ওই বয়সে, তারপর আপনি একজন মানুষের আহ্বানকে রিজেক্ট করতে পারলেন না। আপনি একটা বারের জন্য ভাবলেন না যে একজন হঠাৎ করে আগন্তুক একজন মানুষের ভালোবাসাকে রিজেক্ট করতে পারছেন না ঠিকই, কিন্তু কিভাবে দুই পায়ে দুমড়ে মুচড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাবা এবং মায়ের স্বপ্নকে। পৃথিবী থেকে যারা চলে যায় তাদের ফেরত আসার কোনো সুযোগ নাই, কিন্তু আমি বিশ্বাস পৃথিবীতে তো বড় কষ্ট নিয়ে গেছেন তিনি, সারা জীবনই কোনো না কোনো কষ্টের ভেতর দিয়ে, সার্জারির মধ্য দিয়ে, ভুল ট্রিটমেন্টের ভেতর দিয়ে গেছেন, না ফেরার দেশ থেকে মনে হয় আপনাকে দেখে না, ছটপট ছটপট করেন। পৃথিবী যদি আবার স্রষ্টা তাকে পাঠানোর সুযোগ দিত এই কষ্ট দেখে মনে হয় আর আরেক দফা মৃত্যুবরণ করতেন তিনি। কেমন আছেন এই দশ মাসের সংসারে? অনেক ভালোবাসা, অনেক প্রেম, অনেক মহব্বত, রাইট? বাট সংসারে যে নিরাপত্তার স্বপ্ন দেখেন একজন বাবা এবং মা, সেটা থেকে তো অনেক দূরে। এইসবের জন্যই পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন সবগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে, অনেক বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে দিনকে দিন। আমরা মহিদুল, আপনার ভালোবাসার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, দ্বিমত নেই, সন্দেহ নাই, কমপ্লেন নাই। কমপ্লেন আছে একটা ব্যাপারে, যে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য নিঃসন্দেহে আমি এত বেশি মাত্রায় দুর্বল চিত্তের মানুষ না যে এক বোতল স্যাবলনের আমি আশ্রয় নিব। কিছু বলার নাই, বাট শ্রদ্ধা করি আপনাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা বোধকে, ভালোবাসাকে, ভালো লাগাকে। একটু চেষ্টা করব আপনার মায়ের সাথে কথা বলতে, সেই মা বড় বেশি মমতাময়ী, যে মা, যে মায়ের বর্ণনা আপনি দিচ্ছিলেন, এরকম মায়ের প্রোডাকশন বর্তমান পৃথিবীতে বন্ধ হয়ে আসছে দিনকে দিন। যে মায়ের আগমন সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের কন্টেক্সটেও আস্তে আস্তে এসব মায়ের দেখা পাওয়া যায় অনেক বেশি কমে আসছে দিন দিন। এখন আমরা এত বেশি সেন্ট্রালাইজ হয়ে গেছি, এত বেশি আত্মকেন্দ্রিক আমরা, সন্তানের পরিচয়ে বড় হওয়া, সন্তানের জন্য পুমিদের জীবন মরণ সবকিছুকে উচ্ছন্নে দেয়া, পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করে দেয়া, এ ধরনের মানুষ কিন্তু কম দেখা যায় আজকের পৃথিবীতে। দেখি আপনার মায়ের সাথে কথা বলতে পারি কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম।
আমরা ফোনে কানেক্ট করতে চেষ্টা করছি জোনাকির মাকে, আর এই মুহূর্তে অনেক বন্ধুরাই আছেন আমাদের সাথে কানেক্টেড হয়েছেন এবং পুরোপুরি আমাদের এই অনুষ্ঠানের সাথে ইনভলভ আছেন। আর যারা মাত্র শুনছেন তাদেরকে বলছি, আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা এফএম 90.4। আছেন এই মুহূর্তে আমাদের সাথে গুরু ইতেশাম, আছেন অতিথি বন্ধু, এবং আছি আমি মেঘলা। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ ওয়াসিম, উনি মালয়েশিয়া থেকে আমাদেরকে শুনছেন। ওকে, আর অনেক বন্ধু আছেন, ওকে আমরা ফোনে পেয়ে যাচ্ছি,
কথা বলবার চেষ্টা করছিলাম যে সেই মায়ের সাথে যোগাযোগ করা যায় কিনা, যার যাদের অবশ্যই অনেক প্রচেষ্টা, অনেক স্যাক্রিফাইসের ফসল আজকের এই আমন্ত্রিত অতিথি। এবং তার সাথে আমি ফোনে যুক্ত হওয়ার আগে অবশ্যই তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, সবাইকে সাথে নিয়ে, যে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের কণ্ঠস্বর শুনছেন, তাদেরকে সাথে নিয়ে আমি তার সাথে যোগাযোগ করতে চাই। কৃতজ্ঞতা এই কারণেই, যেসব মানুষগুলো এখনো পর্যন্ত পৃথিবীতে এক্সিস্ট করছে, বিধায় পৃথিবী এখনো ইমব্যালেন্স হয়ে যায়নি, সামাজিক পারিবারিক বন্ধনগুলো এখনো বেঁচে আছে, যারা প্রতি মুহূর্তে শুধুই পৃথিবীতে নিঃশ্বাস নেন তাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখার জন্য। আসসালামু আলাইকুম। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে। আপনার মেয়ে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত, আপনার মেয়েকে ওই কথাই বলবার চেষ্টা করছিলাম, ওই কথাই মহিদুলের সাথেও হচ্ছিল যে দিনকে দিন যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, যে শিফটিংটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, যে ট্রান্সফরমেশনটা হচ্ছে যে কারণে আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক, অনেক বেশি নিজকে নিয়ে ব্যস্ত থাকি, যখন বাবা মায়ের স্যাক্রিফাইস, বাবা মায়ের ভালোবাসা, বাবার অসম্ভব কষ্টের মধ্য থেকেও সোজা হয়ে দাঁড়ানোর শক্তি যখনও থাকে না, তখন হতদম মা বারবার ফিরে ফিরে যায় যে তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। এত কিছু স্যাক্রিফাইস করার পরে আমি যতদূর শুনেছি আপনারা দুইজনই হচ্ছেন কর্মজীবী মানুষ, তারপরেও ঘর হেসের যেভাবে সামাল দিয়েছেন ঠিক সেভাবে বাইরের পৃথিবীকেও সামাল দেওয়ার চেষ্টা করেছেন। উদ্দেশ্য একটাই ছিল, স্বপ্ন একটাই দেখেছিলেন যে আপনার সন্তানকে কিভাবে বড় করে রাখা যায়, সন্তানকে ডক্টর বানাবেন, সাদা অ্যাপ্রন পরে স্টেথোস্কোপ ঝুলিয়ে আপনার সামনে আপনার সন্তান দাঁড়াবে, এই দৃশ্যটা আপনাকে সারা জীবন তাড়িত করে ফিরেছে, যদিও সুরে বাঁশি বাজেনি, যদিও আপনার এই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হয়নি। সেই কথা আপনার সন্তানের সাথে শেয়ার করছিলাম যে কোনো মা কোনো বাবা তার সন্তান কিনে যদি এরকম ধরনের স্বপ্ন দেখে, এটা কি সত্যি খুব বেশি বড় দোষের? এবং এই স্বপ্ন দেখতে গিয়ে এত বেশি আত্মকেন্দ্রিক তুমি হয়ে গেলে যে বাবা মার স্বপ্নকে বেমালুম তুমি দুপায়ে মারিয়ে নিজের ভালোবাসা নিজের প্রেমের উপাখ্যান তৈরি করলে এমন এক বয়সে যেটি শুধুই প্রয়োজন ছিল এডুকেশনের দিকে, তোমার কেরিয়ার দিকে ফোকাস করার।
হ্যালো, আমি একটু কথা বলতে পারবো? পৃথিবী তাকিয়ে আছে আপনাদের দিকে, এবং আমি আমার তাইতো কি বলছে তো আমি মিসকানে শুনতে পারি নাই, ওকে আসলে কি বাস্তব জীবনটা কি কি তুলে গেছে না কোন আমি তো বর্ণনা করতাম, আমি আজকে স্বামী সন্তান আমি একবার মা আমার কবে মুখে নিতে চাই না, আমার জীবনে সবচেয়ে বড় শত্রু বাবা আমার অভ্যাস পর পরে ইসলামিক ভাবে আমি যখন নার্সারিতে পরে তিন জায়গার জন্য পড়িয়েছি, নার্সারিতে মাথায় দিয়ে ঘরে বোরখা পরিয়ে আমার কাছে ছিল না, আমার ঘরে টিভি নাই, আমি টিভি কিনে নাই, বাবা উঠে যাচ্ছে টিভি কিনতাম, আমি আজকে স্বামী জানা সন্তান আমি এখনো পাই, আমার বেটাকে আমার কাছে যেতে আমার আরেকটু সন্তান আছে মনে হয় শুনছেন মা বাবা, স্বামী সন্তান একটা মেয়ে সবকিছু একদিকে আমার বাড়ির একদিকে, আমি যে কোনো কিছু দিনে আমি বাড়ি বাড়ি চাই, আমি আপনাদের বিষয় কোরআন কোন ধ্বংস হবে না সে কোরআন শপথ করে বলছি, আমি কোনোদিন ওই ছেলেকে মেনে নেব না তাই বা জানি, কিন্তু এই কাজটা কেন করলো সেই শয়তানে করেছে, এখন তাই বা বাস্তবতা দেখছি, জিজ্ঞেস করেন কেমন আছে, ভরণ পোষণ ঠিক মতো দিতে পারে না, পৃথিবীতে আমি ধরদিন বেঁচে আছি, পৃথিবীতে মা বাবা বেঁচে থাকতে কোনদিন সন্তানের কষ্ট বা অমঙ্গল দুঃখে কষ্টে আছে সহ্য করতে পারে না, এই পর্যন্ত একটা এক করতে স্বর্ণ
দিতে পারে নাই আমি জানি। ওর বাবা ইন্সপেক্টর বলছিল যে মানুষকে একটা ছাড়তে দেখে, আপনারা দেখেন তাই বাকে দেখেন ওই ছেলেকে এই চেহারা দিকে মানায় কিনা, কোনটা বলবেন? সে মেরিটোরিয়াস না, তারপর সরকারি চাকরি না, কোনটা দেখবেন? তার বংশধরও ঢালি ঢালি কিভাবে আসে উৎপত্তি এসে মানে আপনারা জানেন, না জানলেও জেনে নেবেন। আমি আর কি বলবো, আমাদের সরকারের কোনো দিক দিয়েই অ্যাডজাস্ট হয় না, কিন্তু সবই তো দিয়ে তা আমার শেষ কথা। আমি কোনোদিন আছে দেখে মেয়ের জামাই হিসেবে আমি গ্রহণ করে নেব না, এটাই আমার শেষ কথা। আর যে কোনো মূল্যে আমি তাই দেখেই চাই শুধু, এখন আপনাদের যেটা বিশ্বাস করেন আমাকে সময় দেবেন বর্ণনা দিতে, আমার অনেক সময় লাগবে। সেটা ভাই করে পাঠাইছিলাম, বলছিলাম পৃথিবীর সব দিক একদিকে আমি একা একদিকে, আমাকে যদি ফাঁসি আসতে দাঁড়া আমাকে যদি ফাঁসি দাও কেউ, আমি কোনো দিন রাজি হব না। আমার যদি ফাঁসির আশ্চর্য দিলাম আমি কিন্তু রাজি হব না, জানে সাথে সব কিছু। তারপরে বাবার অবর্তমান যা হবার সেটাই আসলে যে বাবা না থাকলে সব মনে কি দশা হয়, আমি তার বাস্তব জিজ্ঞেস করে দেখবো আপনি কি বাবার সন্তান কিনা। আমি জানি না আপনার সম্পর্কে, আমার কিছু জানা নাই, আপনি আমার বড় ভাই, ভাই হিসাবে আপনি শুক্র বিচার করেন। আমার অন্তরের খবর শুধু আল্লাহ জানে।
আমরা বিচার করার কেউ না, আমরা কোনো প্যারালাল আদর চালান এর একটা প্রোগ্রাম যে অনুষ্ঠানে দুই পক্ষ হয়তো কথা বলেন, সেই কারণে আপনাকে অনুষ্ঠানে স্টুডিওতে নিয়ে আমি, আপনি একটু লাইনে থাকুন কথা বলি আপনার মেয়ের সাথে। এই তো আপনি আমাদের সাথে ফোনেই থাকবেন, প্লিজ ফোনে থাকুন, লাইনে থাকুন আমাদের সাথে। নাকি এই তো হচ্ছে অবস্থা, জীবনে যা যা সিদ্ধান্ত নিয়েছো যা করেছো তার ফল তো বুঝতেই পারছো, নিজের যা ভালোবাসার মানুষকে যেভাবে বিয়ে করেছো সেটা তো আছে, জন্মদাত্রী জননী যাকে ঘিরে তোমার এত আবেগ এত ইমোশন, সে স্বামীকে হারিয়ে লিটারালি সন্তানকেও হারিয়ে এখন এখন আসলেই তিনি একেবারে নিরুপায়, একেবারে রিক্ত হাতে দাঁড়িয়ে আছেন। এবং সবচেয়ে বড় কথা, যৌক্তিক হোক আর অযৌক্তিক ভাবে হোক, মায়ের এই যে দীর্ঘ নিঃশ্বাস আর এই যে কান্না, এটা অবশ্যই উপরাল্লা যিনি আছেন সেটি কখনোই তার কাছে সহ্য করার মতো না। লোকে তো বলে, এটাই তো জানি, যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে যখন জন্মদাতা জন্মদাত্রী কষ্ট পান। সো এইটি হচ্ছে ওই অপরিণত বয়সের একটা ভুলই বলবো, তখন তো এই রকম ভাবে ভাবনা করনে আর কোনো সুযোগ ছিল না, ভাবনা হওয়া উচিত ছিল না। ইউ শুড টু ফোকাস অন ইউর এডুকেশন, সেই সময় এরকম একটি ঘটনার মধ্যে পড়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি হলো। আমি আপনাকে অনুরোধ করব একটু আপনি আপনার মেয়ের সাথে কথা বলুন, আমাদের সাথে যারা কি কথা বলো তোমার মায়ের সাথে।
তোমার ভাই তুমি এই পর্যন্ত বাবা আমাদেরকে দুঃখিত হইব
এইখানে আমি আমার ইচ্ছাতেই আসছি, আমি তোমাদের
ভালোবাসি
আমি সত্যি কথা বলতেছি, এখানে আমার ইচ্ছাতে আমি আসি, ও ওখানে কোনো ফোর্স করে না বা ও এরকম কোনো উদ্যোগ নেয় নাই যে আমার এখানে আসার পিছনে।
আপনাকে একটু বলে রাখি, আপনি যেহেতু জিনিসগুলো জানতে চাচ্ছেন, আপনাকে একটু বলে রাখি,
আমি
সেই কথাগুলোই বলেছে আপনার সন্তান। আপনার সন্তান বারংবার একটা কথাই বলেছে যে আমার বাবা এবং মা যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন, সেভাবে আমাদের জন্য কষ্ট করেছেন, স্যাক্রিফাইস করেছেন, আমি কোনোভাবে আমার মাকে ছেড়ে থাকতে পারবো না, মাকে ছেড়ে আসা সম্ভব না, মাকে ছাড়বো না, কিন্তু ঘটনার পরিক্রমায় এরকম একটা ঘটনা আমি ঘটিয়ে ফেলেছি, এরকম একটা ঘটনা আমার দ্বারা ঘটে গেছে, কিন্তু আমার মা, আমার জন্মদাত্রী মা, যে বাবাকে আমি এত পাগলের মতো ভালোবাসতাম, তাকে যেহেতু হারিয়ে ফেলেছি, আমার মা ছাড়া আমার পৃথিবী অন্ধকার, এই কথাগুলোই সে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সামনে বলবার চেষ্টা করেছে। আপনার বিরুদ্ধে কোন প্রসঙ্গ আসবার তো কোনো সুযোগই নাই এখানে। সারা জীবন
আমার মেয়ে তো সৎ, আমার মেয়ে সৎ, আমি জানি আমার একটা মেয়ে আমার মেয়ে
অনেক ভালো আছেও ছিল বলার তো কোনো সুযোগই নাই। আপনাকে একটা কথা বলি, একটা অনুরোধ করি, এটা আমরা কোনো আদালত তো আর এখানে চালায় না, একটা অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানে আমরাও আমাদের জীবনের কথাগুলো সবাই বলি, এখানে দোষের কিছু নাই। এবং এতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে শুধুমাত্র আপনার কথা এবং তার বাবার কথা বারবার করে বলছিল, তার বোনের কথা বারবার করে বলছিল, যে আমি এমন কোন সিস্টেম কি নাই, এমন কোন সমাধান কি নাই যাতে করে সেই মানুষগুলোকে আমি আমার জীবনের মধ্যে পাই, যে চলে গেছে সে তো চলেই গেছে, এই মানুষগুলোকে আবার নতুন করে আমি আমার জীবনের মধ্যে পাই, এই কথাগুলোই সে ঘুরিয়ে ফিরিয়ে বলছিল, আর অন্য কোনো প্রসঙ্গ এখানে আসেনি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনাকে আমি একটা অনুরোধ করতে চাই, যদি আপনি অনুমতি দেন, একটা অনুরোধ শুধু আমি করতে চাই, যে আমি জানি আপনি জানি আপনি কি বলবেন, আপনি আমাকে আটকাবেন যে মহিদুলের পক্ষে যেন কোনো কথা না বলি বা ওকে আপনাকে মেনে নেওয়ার কথা না বলি, এই তো বলবেন রাইট? আমি বলবো না ওই কথা। এবার আমাকে কথা বলতে দিন, আপনি তো ওইটাই আমাকে আটকানোর জন্য বারবার আমার কাছে ফ্লোর চাচ্ছেন, তাই তো, যে মহিদুলকে মেনে নেওয়ার কথা যেন না বলি, তাই কিনা? বুঝে গেছি আপনার কথাতে। আপনি আপনার শুধু মেয়ের সাথে যোগাযোগটা রাখেন, আপনার আপনাকে শুধু আমি এতটুকু কথা এই এই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিলাম, যে আপনার মেয়েকে সত্যি যদি চান যে মনের মতো করে আপনি যেভাবে স্বপ্ন দেখেন আপনার মেয়েটারে নিয়ে সেরকম একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করুক, তাহলে খুবই জরুরি আপনার মেয়ের সাথে আপনার সম্পর্ক রাখা।
আমার কাছে দুইবার আছে, আমি পড়াশোনা বন্ধ করি নাই, আমি কথাই দিছি যে পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত
হচ্ছে, আমি আপনাকে
আসবা যদি না আসো, আমি তুমি যেন জীবনে প্রতিষ্ঠিত হইতে পারো, আমি তোমার লেখাপড়া বন্ধ করবো না।
সেইটাই, সেই অনুরোধটাই আপনাকে আমি করছি। আমি আপনাকে একটা কথা বলছি, শুনেন, একটা কথা বলছি, আপনার স্বামী এখন সাথে নাই, তিনি আছেন সেই না ফেরার দেশে, আল্লাহ ওনাকে বেহেস নসিব করুক, উনি মানে যে পরিমাণ কষ্ট করেছে, আমি জানি আপনার সব কথা আমি শুনেছি, আমার সব কথা শুনেছি আমি, আপনি আছেন তো আমার সাথে ফোনে, আপনার সব কথা আমি শুনেছি, শুধু আমি একটা কথা বলছি একটু কাইন্ডলি শোনেন, সেটি হচ্ছে যে আপনার আমি সব তো শুনেছি ওদের ব্যাপারে, আমি তো ওদের ইনভেস্টিগেট করেছি, ওদের কাছে গেছি, আমি ওদের সম্বন্ধে সব জেনেছি এই কয়েকদিনে, সব মিলিয়ে আপনাকে বলছি, সব মিলিয়ে বলছি, আমি ওদের ব্যাপারে সমস্ত খোঁজ খবর যা যা নেয়ার, কেমন আছে না আছে, কোথায় আছে, কি করতেছে, কিভাবে থাকে না থাকে, সমস্ত সরজমিনে আমরা এখান থেকে খোঁজ খবর নিই একটি অনুষ্ঠান করবার আগে। আপনি কি বুঝতে পারছেন আমার কথা পরিষ্কার? সবকিছু বুঝে আমার কাছে যেটা মনে হয়েছে, আপনাকে একটা সলা পরামর্শ আপনার সাথে বলতে পারেন, আমার কাছে মনে হয়েছে আপনার পক্ষ থেকে মেয়ের সাথে যোগাযোগ থাকাটা খুব জরুরি। বুঝতে পারছেন কথা? খুবই জরুরি। আর আপনার সন্তানের যে অবস্থা তাতে আমার কাছে যেটা মনে হয়েছে, যে পরিমণ্ডলে আর যেভাবে মানুষ করেছেন আপনার সন্তানকে, আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি, আমি যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি আপনার মেয়েরে, সেটি হচ্ছে ধর্মীয় মূল্যবোধ পরিপূর্ণভাবে তার মনের মধ্যে ঢুকে আছে। তার মনের মধ্যে ঢুকে আছে তার বাবা এবং মায়ের যে লালন পালন করার যে শিক্ষা, সেটিও চরমভাবে তার মধ্যে ঢুকে আছে। তার মধ্যে ভালোবাসার যে অবস্থান, পুরোটাই শুধু তার বাবা মা এবং সেই বোনকে ঘিরে। এ ব্যাপারে সামান্যতম সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে জরুরি মনে হয়েছে, আপনার মেয়ে কিন্তু এক্সট্রিমলি মেরিটিয়াস একটা মেয়ে। সামহাও ওর মনোযোগটা শিফট হওয়ার কারণে যে রেজাল্ট আপনি এক্সপেক্ট করেছিলেন এসএসসি এবং এইচএসসিতে, এবং তার পরিস্থিতিও তার সাথে সাপোর্ট করেনি ওই সময়গুলোতে, বাবার সার্জারি প্রতি পরীক্ষার আগ দিয়েই ছিল, না হলে কিন্তু আপনাকে হয়তো আরো ভালো কিছু উপহার দিতে পারত। আমার সবকিছু মিলিয়ে মনে হয়েছে আমার সবকিছু, হ্যাঁ অফকোর্স আমি বলছি যে ছেলেটা দায়ী হোক আর না হোক, তার ব্রেন, তার মনোযোগটা শিফট হয়ে গেছিল। এখন আমার সব, জি এখন সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে যে তথ্যটা আপনাকে দিতে যাচ্ছি, আপনাকে অনুরোধ, কোনোভাবেই মেয়ের হাতটা আপনি ছেড়েন না, কোনোভাবে মেয়ের সাথে কমিউনিকেশন আপনি বন্ধ করেন না। আপনি আপনি এতটুকু শুধু করেন, আপনি এই হাতটা, মেয়ের হাত ছেড়েন না। আপনাকে শুধু আমি এতটুকু বলতেছি, আল্লাহ আপনাকে জীবনে এই এই অল্প জীবনে অনেক কষ্ট দিয়েছেন, স্রষ্টা আপনাকে এই পৃথিবীতে স্বর্গতুল্য সুখ দিবেন ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ আমার সাথে স্টুডিওতে আছে, লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে আমার অনুষ্ঠানটি শুনছে, সবাই দোয়া করতেছে আপনাদের পরিবারের জন্য। অফকোর্স আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীতেই আপনাকে এমন ভালো লাগা এমন সুখের সন্ধান দিবেন যে সুখের জন্য আপনি এতদিন ধরে ফাইট করে এসেছেন। আর প্লিজ আপনি কান্নাকাটি করবেন না, আপনাকে দীর্ঘ নিঃশ্বাস দিয়েন না, আপনার মেয়ে অভিশপ্ত হয়ে যাবে আল্লাহর রহমতে। আপনি প্লিজ কান্নাকাটি করেন না। আর আপনাকে শুধু আমি একটা অনুরোধই করলাম যে আপনি আপনার মেয়ের সাথে যোগাযোগ এবং আপনার মেয়ের এই হাত ধরার ব্যাপারটা, মেয়ের হাতটাকে আলগা করে দিয়েন না, তাহলেই ক্ষতির মধ্যে পড়ে যাবে। আর যদি আপনি শক্ত করে মেয়েটির হাতটাকে এভাবে ধরে রাখেন, সবকিছু ঠিক হতে বাধ্য। আজকে তারিখে এই কথাটা বললাম, আপনি মিলিয়ে নিয়েন।
আমি আমি বুঝতে পারছি এখন আপনার কথা,
বুঝতে কি পারছেন আপনি আদৌ? আমি কিন্তু সব দিক চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে কথাটা বললাম।
আমি বুঝতে পারছি,
বুঝে যদি থাকেন, আপনি অনেক ট্যালেন্টেড একজন মেয়ে, নিজেও একজন শিক্ষয়িত্রী, আপনার বোঝা উচিত। আমি শুধু এই খবরটা যেটা আপনাকে দিলাম, অনেক কিছু খোঁজ খবর নিয়ে দেওয়া, আপনি শুধুই শক্ত করে হাতটা ধরে রাখেন, আলগা করে দিয়েন না, যাতে করে সে এদিক ওদিক বাড়ি খেয়ে হারিয়ে না যায়। শুধু হাতটা ধরে রাখেন, হবে, আর কিছু লাগবে না। আপনি অবশ্যই দোয়া করি, শুধু আপনি হাতটা ধরে রাখুন। আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি ইনশাল্লাহ, যেমন স্বপ্ন আপনি দেখেন, যেভাবে আপনার মেয়েকে নিয়ে স্বপ্ন আপনি দেখেন, মেয়ের ভবিষ্যতের স্বপ্ন দেখেন, এরকম ভালো কিছু হতে বাধ্য ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি কথা দিলেন যে কোনো রাগ বিরাগ অভিমানের বসে এই ভুলটা আপনি অন্তত করবেন না যে আপনার মেয়ের হাতটাকে ছেড়ে দিলেন। সেটাই আপনি নিজেও কথা দিলেন আমাকে, রাইট? এই যে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা দিলেন যে আপনি মেয়ের হাত ছাড়বেন না, তাই তো? ওকে, আমি তোমার সাথে শুধু একটা কথা বলতে চাই, তোমার মাকে ফোনে রেখে, এখন কি কি করছো তুমি? তোমার পেটে ভাত যাচ্ছে কি না যাচ্ছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বাট অফকোর্স আই ডেডলি কেয়ার অ্যাবাউট ইউর এডুকেশন। কোথায় গিয়ে ক্যারিয়ারটা নিয়ে যাওয়ার স্বপ্ন আছে? ইটস এ প্রাইভেট কোন এক্সিকিউটিভ জব অর সামথিং এলস? যে বিসিএসসি ওইটা একটা সময় ছিল, ওইটা একটা সময় ছিল, আমি জানি, আমরা সব কথা শুনেছি। এখন এখন আপাতত কি? বেস্ট পসিবল প্ল্যানিংটা কি, স্বপ্নটা কি, ড্রিমটা কি?
বিশেষ যে কোন ক্যাডার হওয়া,
ক্যাডার হওয়া মা নিঃসন্দেহে এরকম কোন একটা জায়গায় যদি তুমি যেতে পারো, নিঃসন্দেহে মায়ের আর কোনো কমপ্লেন বা মায়ের কোনো দীর্ঘনিঃশ্বাস থাকবে না। যদিও কিছু মানুষের কিছু ফ্যাসিনেশন থাকে, যেমন মায়ের ক্ষেত্রে ফ্যাসিনেশন ছিল তুমি ডাক্তার হবে, সেটা যদি নাও হয় বিসিএস ক্যাডার দেন এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পদে যদি যেতে পারো, তাহলে আমার মনে হয় যে মায়ের স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করা হবে না, মা তাতেও সুখী থাকবেন, রাইট? আমি আপনাকে বলছি অবশ্যই আপনি হ্যাপি থাকবেন। এবং আজকে লক্ষ লক্ষ মানুষ শুনছে, আমাদের আর্কাইভে ডকুমেন্টেড হয়ে থাকবে তোমার এই কথা। মা কথা দিয়েছে যে তোমার হাত সে ছাড়বে না, লাইক যত রকমের সাপোর্ট লাগে সে করে যাবে, ইকোনমিক সাপোর্ট হোক, ভালোবাসা হোক, যত সাপোর্ট লাগে সে করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধুই তোমার এডুকেশনের স্বার্থে তুমি কি পারবে? খুব বেশি সময়ের ব্যাপার কিন্তু না, অনার্স তো কমপ্লিটের পথে, রাইট? জি, অনার্স অলমোস্ট অলমোস্ট কমপ্লিটের পথে, খুব বেশি সময় তো নাই। এই সময়টুকুতে অন্য কোনো কিছুতে ফোকাসটাকে ডাইভার্ট না করে তুমি কি পারবে যে স্বপ্নে আমাদেরকে দেখালে এখন সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে?
আমি গুরু বুঝলাম না যে অন্য কোনো দিকে,
অন্য কোনো দিকে বলতে আমি শুধুই এডুকেশনের কথা বলছি, আমি শুধুই এডুকেশনের কথা বলছি। যে উনার কথা, উনার সাথে আমার কথা কিন্তু পরিষ্কার, উনার সাথে আমি দুইটা পার্ট করেছি এখানে। কার সাথে আছো, কিভাবে আছো, কোথায় আছো, আই এম নট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমি ওটা নিয়ে কথা বলতে আগ্রহী না। আমি এখন মা আর সন্তানের একটা ক্যালকুলেশন নিয়ে কথা বলছি। একদিকে একজন মায়ের কাছে অনুরোধ করেছি, তার কাছ থেকে আমি কথা নিয়েছি হাত জোড় করে, সে আমাকে কথা দিয়েছে, হ্যাঁ বাবা আমি কথা দিলাম, সমস্ত মানুষজনকে সাক্ষী রেখে আল্লাহকে হাজির নাজির জেনে উনি কথা দিয়েছেন, আমি আমার সন্তানের হাত কখনোই ছাড়ব না, সন্তানের যে কোনো প্রয়োজনে অথবা অপ্রয়োজনে, সন্তানের যে কোনো সুখে অথবা দুঃখে, ইকোনমিক প্রয়োজন হোক আর মানসিক প্রয়োজন হোক, অবশ্যই মা হিসাবে আমি সন্তানের হাত শক্ত করে ধরে থাকব। তুমি আমাদেরকে আমাদেরকে কথা দিয়েছ যে মা যেভাবে স্বপ্ন দেখেছিল ডক্টর হওয়ার, সেটা আমার কপালে জুটেনি, সেটা আমার দোষে হয়নি, বাট এট লিস্ট আমি বিসিএস ক্যাডার হয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো রোলে গিয়ে এক্স্যাক্টলি সেই লেভেলে কোনো একটা কাজে গিয়ে এরকম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে আমি আমার মাকে দেখিয়ে দেব যে তার স্বপ্ন আসলেই ভঙ্গ হয়নি। এই কাজটা কি পসিবল, এটা কি সম্ভব?
আমি এখনো পড়াশোনার দিকেই ফোকাস।
ওকে, সো এই ফোকাসটা দিয়ে তুমি কমপ্লিট করো, এই ঘটনাগুলো ঘটুক, বাকি যে রাস্তাটা পার্ট, বাকি যে প্রসঙ্গটা তোমার এই বৈবাহিক জীবনের, সেটি কোন দিকে যাবে বা যাবে না, সেই সমাধানের সেই হিসেব নিকেশ, সেই ক্যালকুলেশন, সেই বিচার বিশ্লেষণ অটোমেটিক হয়ে যাবে যার লাগাম স্রষ্টার হাতে আছে। বাট এই ব্যাপারে প্রতিজ্ঞার জায়গাতে কেউ যেন কোনো জায়গা থেকে সরে না যায়। আমি কি বুঝাতে পারছি কথাটা? মা আপনি কি বুঝতে পারছেন আমার কথা? তুমি কি আমার বাংলা ভাষা বুঝতে পারছো? তুমি কি খুব সহজ সরল মেয়ে নাকি কম বুঝো? তুমি আমার কথা বুঝতে পারছো? তুমি কার সাথে যোগাযোগ রাখছো কি রাখছো না? যেমন আমাদের পক্ষে সম্ভব না, না যে তুমি আমাকে সতী সাবিত্রী বলে বাড়ায় গেলে পরবর্তীতে তুমি কার সাথে ফোনে নাকি ইমোতে নাকি ভাইবারে কার সাথে কমিউনিকেট করছি কি না করছি, এটা তো আমার দেখবার কথা না। আমি শুধু কি দেখবো, আমি যে স্বপ্নের কথা বলেছো দিন শেষে সে স্বপ্নটা তুমি মিলিয়ে নিয়েছো কিনা? হ্যাঁ, যেটা যেটা একটু প্রবলেম যেটা হয়েছে সেই জিনিসটাকে রিকভার করে, রিকভার করে
তারপরে পরীক্ষা দিয়েছি,
সেটাই আমরা পেছনের আলাপে আর না যাই, তুমি এই জিনিসটাকে রিকভার করে ওই স্বপ্নের কাছে তুমি নিজেকে নিয়ে যাও, এই প্রতিজ্ঞা তো তুমি আমাদের কাছে করতেছো, রাইট? মায়ের কাছে তুমি ওই সার্টিফিকেট, ওই জব, যে কথা তুমি বলতেছো সেই জিনিসটাকে সফল করে তুমি মায়ের কাছে দাঁড়াও, আর মা তোমাকে সম্পূর্ণ সাপোর্ট এভাবে দিয়ে যাবেন। বাকি ভবিষ্যতের সিদ্ধান্ত কি হবে কি হবে না, তোমার ব্যক্তি জীবনে কি ঘটবে না, সময় বলে দেবে, সময় বলে দেবে। কারণ যখন কোনো কিছু আমাদের সমাধানের মধ্যে থাকে না, এটা আমি না বহু মানুষ বলে, স্রষ্টাও সেরকম ডিরেকশনে দিয়ে রাখেন যে যখন কোনো কিছু আমাদের হাতের মধ্যে থাকে না, আমাদের হাতের মধ্যে যখন কোনো কিছু থাকে না, লাইক এখন হাতের মধ্যে নাই, মহিদুলকে উনি মানবে না, তুমি মহিদুল ছাড়া বাঁচবে না, তাহলে তো দুইটা দুই রকমের কথা হয়ে গেল, রাইট? এটা কোনো সমাধান যেহেতু আমরা পাচ্ছি না, ওটা আমরা সময়ের উপরই ছেড়ে দিব, সময় বলে দিবে তুমি কার সাথে থাকবে বা কার সাথে থাকবে না। বাট এটা আমরা অন্তত এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিব যে তুমি তোমার মায়ের সাথে কানেক্টেড থাকবে, মায়ের সাথে তোমার সেই যোগাযোগ থাকবে, মা তার দায়িত্ব নিরবিচ্ছিন্ন ভাবে পালন করে যাবে, তার ইকোনমিক কন্ট্রিবিউশন যা টাকা পয়সা লাগে, খরচপাতি, ভালোবাসা, আদর, জি আদর, মহব্বত, যা যা লাগে, জি 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 জি, কালকে যদি তোমার কোনো সমস্যা হয়, জি জি, কালকে যদি তোমার সমস্যা হয় মা ছুটতে ছুটতে চলে আসবে, যাহা করা লাগে, যাহা তাক যাওয়া লাগে যাবে, আর তুমি বিনিময়ে কি করবা কি করবে না, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বাট অফকোর্স উই ডেফিনেটলি কেয়ার যে তুমি পড়ালেখা করে যত স্বল্পতম সময়ের মধ্যে তুমি যে স্বপ্ন দেখালে আজকে লক্ষ লক্ষ মানুষকে, মাকে সাথে রেখে, সেই স্বপ্ন তুমি পূরণ করবে, রাইট? আর বাকি যে ব্যাপারগুলো মহিদুল সাথে থাকবে নাকি তোমার মায়ের স্বপ্ন পূরণ হবে সেগুলো সময় বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন, সবচেয়ে বড় বিচারক, তিনি নির্ধারণ করবে যে তোমাদের কপালে কে থাকবে আর কে থাকবে না। অনুষ্ঠান শেষ করে দিব। আপনাকে অনেক ধন্যবাদ রাত বিরাতে আমাদের সাথে থাকার জন্য।
আপনাকে ধন্যবাদ,
আপনি প্রতিজ্ঞা করেছেন মা, অবশ্যই মনে রাখবেন। আসসালামু আলাইকুম, প্রতিজ্ঞার কথা যেন মনে থাকে। মহিদুল কেমন ভালোবাসো তুমি, তোমার বউকে কেমন ভালোবাসো, ভালোবাসাটা আর মুখে কোনোদিনই বলো না, আজ বললে লক্ষ লক্ষ মানুষ শুনতেছে, মুখে আর না বলে, ভালোবাসার জন্য তো কিছু ক্রাইটেরিয়াও থাকে, যোগ্যতাও থাকে, সেই জিনিসটা যত তাড়াতাড়ি করলে, যে কথাগুলো উনিই বললেন যে যার যার কারণে তোমার মনে হচ্ছে না ইউ আর নট দ্যাট টাইপ অফ ফিট পার্সন ফর জোনাকি, সেই জায়গাটা কিভাবে কমানো যায়, গ্যাপগুলোকে কিভাবে মিনিমাইজ করা যায়, এটা মনে হয় তুমি ভালো বুঝবে। তো মুখে বলার প্রয়োজনই নাই তুমি ভালোবাসো, বাট তোমার তোমার জ্ঞান এবং কর্ম দিয়ে বুঝিয়ে দাও যে তুমি তার লাইফটাকে সিকিউর করার জন্য, তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য, তোমার ভালোবাসার মানুষকে সিকিউর করার জন্য সত্যি তুমি কতটুকু ডেডিকেটেড, বা সত্যি তোমার মধ্যে কি পরিমাণ প্যাশন আছে। তুমি কি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? বাকি তোমাদের সিদ্ধান্ত রাব্বুল আলামিন নেয়। বিদায় নিচ্ছে বন্ধু, অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে কিছু ফোন কল নিব, কিছু টেক্সট নিব, তারপর বিদায় চাইব। আমি যদি বুঝতে ভুল না করি জোনাকি, বাবা হারানোর পর, মায়ের কষ্ট পাওয়ার পর তোমার মনের মধ্যে শুধু একটা জিনিসই চলতেছিল যে এই জীবনে কি সত্যি করে সোজা হয়ে দাঁড়ানো আর সম্ভবপর হবে না। তার সাপোর্ট যদি তোমাকে সোজা হতে সাহায্য করে, সাপোর্টটা নাও আর সফলতম হও, বাকি সিদ্ধান্ত তোমার আর তোমার রাব্বুল আলামিনের। আমি কি বোঝাতে পারিনি এখনো? হালকা লাগতেছে একটু? এটার জন্যই তো আসছিলে। সমাধান সবসময় হবে জরুরি না, বাট একটা পথের দিশা দেখা যায়, টানেলের মধ্যে একটু আলো দেখা যায়, সেটা তো খুব জরুরি তোমার জন্য। এখন এই মুহূর্তে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে টাকা, টাকা এন্ড টাকা, যেটা দিয়ে তুমি তোমার ওই গোল পর্যন্ত, ওই লক্ষ্য পর্যন্ত পৌঁছাবে। সত্য না মিথ্যা? সেই গ্যারান্টিটা, সেই গ্যারান্টিটা এক্স্যাক্টলি, সময় মানেই টাকা, সেই গ্যারান্টিটা আমি ইনসিওর করার চেষ্টা করেছি তোমার মায়ের কাছ থেকে, যাতে করে সেই ফ্লোটা বন্ধ না হয়, এই ফাঁকে সেই টাকা দিয়ে মাস্তি করবে এই মা মেয়ে তুমি না, আমি খুব ভালো করেই জানি, সেই টাকা দিয়ে তুমি নিজেকে দাঁড় করাতে চেষ্টা করবে, রাইট? তারপরে সিদ্ধান্ত তোমাদের। পরিষ্কার আমার কথা?
জি গুরু, একটা ফোন কল আসছে।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি
বলছি, বলুন। অসুবিধা নাই, আমরা এই আপনার ইনফরমেশনটা আমরা নিয়ে রাখছি এবং ডেফিনেটলি আপনি আমাদের সাথে আসতে পারবেন। আমাদের যে ফেসবুক পেজ মেঘলা বারবার বলছে, সেখানে আপনার ইনফরমেশনটা দিয়ে রাখুন, 16260 তে টেক্সট করুন নাম্বার দিয়ে, দেন আমরা আপনার সাথে কমিউনিকেট করব, দেন ফাইনালি হয়তো কথা বলবো। আরো দুই তিনটা ফোন কল নি, এই ফাঁকে একটু জেনে নি।
আসসালামু
আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন? সরি, নেটওয়ার্কে একটু প্রবলেম মনে হচ্ছে। জি, শুনতে পাচ্ছেন কি আমার কথা? জি, একটু নয়েজ হচ্ছে। জি, থ্যাংক ইউ, আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন, এটা বুঝেছি, বাট প্রচুর নয়েজ হচ্ছে, এই কারণে কথাগুলো ঠিক ধরতে পরিষ্কার ভাবে ধরতে পারলাম না। সরি, নেক্সট ওয়ান কল।
নেক্সট ফোন কলে যাচ্ছি আমরা। ওকে ওকে, নেক্সট ফোন কলে যাওয়ার আগে আমি কয়েকটা এসএমএস পড়তে চাই, কিছু কমেন্ট পড়তে চাই। আমি এই মুহূর্তে আছেন আমাদের সাথে মুস্তাক আহমেদ এবং ওকে রফিকুল ইসলামও আছেন, ওনারাও আমাদের সাথে মানে বলছেন যে মা যদি দুইজনকেই মেনে নিতেন তাহলে খুব ভালো হতো, খুব হ্যাপি।
ওকে, সবসময় সুরে বাঁশি বাজবে জরুরি না, কিন্তু অপশন তো তাদের হাতেই থাকলো না, আমি শুধু পায়ের নিচের মাটিটা শক্ত করবার চেষ্টা করলাম, শক্ত যদি হয়ে যায় সিদ্ধান্ত তখন অটোমেটিক চলে আসবে।
একটা ফোন কলে আছে।
আসসালামু আলাইকুম। সেম গোস টু মহিদুল, মহিদুল ও পায়ের নিচে মাটি শক্ত করবে সে প্রতিজ্ঞাই কিন্তু করেছে আমার সামনে, রাইট মহিদুল? ওকে, হ্যালো,
হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি বলছি লালমনিরহাট পুরো লেন থেকে হামিদুল ইসলাম বলছিলাম।
জি হামিদুল সাহেব, আমাদের অনুষ্ঠান শুনছেন, যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে।
গুরু
জি প্লিজ, হামিদ সাহেব প্লিজ বলুন।
কলটা বোধহয় ড্রপ করেছি বরাবরের মতোই,
এটা একটা সমস্যা। এটা
আমরা আরো কল দেখছি। আমরা একটা ফোন কলে আছি।
ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। কুরবানির প্রিপারেশন ডান?
হ্যাঁ
বলি, কুরবানির প্রিপারেশন কি হয়ে গেছে? কি গরু কুরবানি দিচ্ছেন নাকি খাসি, দুইটাই?
বুঝতে পারি না।
বলি কুরবানি কি ফাইনাল করেছেন, গরু গরু কুরবানি দিবেন নাকি খাসিও দিবেন? সজীব শুনতে পাচ্ছেন আমার কথা? আমারই দোষ আসলে, এমনি কথা হয় না, তার মধ্যে আবার খোশ গল্প শুরু করছি। ওকে, নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমাদের অনুষ্ঠান শুনছিলেন, কোনো ফিডব্যাক যদি দেওয়ার থাকে।
গুরু কেমন আছেন?
জি ভালো আছি। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে কোনো ফিডব্যাক যা শুনছিলেন আজকে?
জি গুরু, ডিসিশনটার জন্য আপনাকে অসংখ্য অনেক ভালো একটা ডিসিশন হয়েছে এটাই বলতে চাই।
জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেন তাই এরকম ডিসিশন হয়তো চলে আসে, এবং এটাই আমি চেয়েছি, যাদের পায়ের নিচের মাটি আগে শক্ত হোক, যেখানে পায়ের নিচের মাটি নরম সেখানে সিদ্ধান্ত আসবে কোত্থেকে, মাটি শক্ত হোক, বাকি সিদ্ধান্তের জন্য তো সারা জীবন পড়ে থাকলো। মাটির নিচে শক্ত হোক দেন সিদ্ধান্ত অটোমেটিক আসবে। আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথেকে বলছেন?
খুলনা থেকে সোহেল বলতেছিলাম।
সোহেল কি খবর ভাই? হ্যাঁ সোহেল শুনতে পাচ্ছি, অনুষ্ঠান নিয়ে কোনো কিছু ফিডব্যাক, কিছু বলার আছে?
হ্যাঁ গুরু, আসলে আপনাকে অনেক দিন ধরে চেষ্টা করতেছি, অনেক দিন পরে পেয়ে গেলাম।
জি,
আর সবথেকে বড় কথা হলো আপনি কিসের তৈরি এটাই বুঝতে পারতেছি না।
বলেন কি, আল্লাহ রাব্বুল আলামিন কনফার্ম করেছেন মাটির তৈরি?
আপনার কাছে এত সুন্দর সলিউশন আপনি কিভাবে খুঁজে বার করেন, আসলে এটা শুনলেই অবাক হয়ে যায়।
না, অবাক হওয়ার মতো কিছু নাই মইদুল, এবং আপনি জোনাকির সাথে কথা বলতে পারেন, এদের সাথে আমার দেখাই হয় স্টুডিওতে, রাইট জোনাকি? নাকি দেখা হয়েছিল আগে?
না গুরু, এখানে
দেখা। এরকম মইদুল দেখছেন না আগে? এদের সাথে যে কোনো, এরা বলে না, যে কোনো গেস্টের সাথে আমার দেখাই হয় স্টুডিওতে, আল্লাহ রাব্বুল আলামিন হেল্প করেন, আমি ভালো নিয়ত নিয়ে ঢোকার চেষ্টা করি, দোয়া কালাম পড়ে ঢোকায়, যে আল্লাহ আমাকে সাহায্য করো, যেহেতু এটা মানুষের জীবনের কথা, কোনো নাটক না, কোনো গল্প না, কোনো উপন্যাস না, এমন ভাবে আমাকে তুমি জিজ্ঞেস করো যাতে করে সঠিক জায়গায় যেতে পারি। জি সবাই ভালো থাকুক। রাসেল থ্যাংক ইউ সুদূর খুলনা থেকে ফোন করার জন্য। আসলেও তাই আমি প্রতিদিন এমন কোনোদিন হয়নি যে আমি ঢুকছি বা দোয়া কালাম পড়ে ঢুকিনি, রাব্বুল আলামিনকে স্রষ্টাকে স্মরণ করে ঢুকি যেন তিনি আমাকে হেল্প করেন, তিনি আমাকে প্রপারলি গাইড করেন ভালো একটা সিদ্ধান্তের দিকে যেতে।
গুরু
আসসালামু আলাইকুম।
গুরু তোফাইল বলছিলাম, ফোন না দিয়ে পারলাম না গুরু।
হ্যাঁ তোফাইল বলেন।
গুরু আমি শুধু আপুকে বলবো যে আপু আপনি মায়ের কথা রাখেন, গুরু যা বলছে করেন, অবশ্যই আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, একদিন আমরা আপনার ফিডব্যাক অবশ্যই ঢাকা এফএম এর মাধ্যমে জানতে পারবো।
ভালো কথা বলছে তোফাইল,
যে নিজের পায়ে দাঁড়িয়েছেন।
থ্যাংক ইউ, কারণ এই কথাটা সত্য তো আমাদের কিন্তু জানা। হ্যাঁ তোফাইল,
আমি সেই মায়ের কাছে দোয়া চাই, সামনে আমার পরীক্ষা, আমার মা মারা গেছে 2009 সালে, আশা করি আন্টি আপনার জন্য দোয়া করবেন।
অফ কোর্স আমরা সবাই দোয়া করি তো ফাইল,
আমাদের জন্য দোয়া করবেন।
আমরা একদম শেষের দিকে, লাস্ট ফোন কল। ফোন কল নিতে নিতে তোমার কাছ থেকে বিদায় নিয়ে নি, সব মিলিয়ে
অনেকটা হালকা, অনেকটা নিশ্চিন্ত,
তাই
খুব ভালো লাগছে।
ঈদ ভালো মনে হবে এখন
ইনশাল্লাহ।
বুকের ভেতর থেকে পাথর নেমে গেছে অনেকটা
অনেকটা,
প্রতিকার কথা যেন ভুলে না যাও
ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম, লাস্ট ফোন কল।
হ্যালো।
জি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু।
জি কে বলছেন, কোথেকে বলছেন?
আসান বলছি বগুড়া থেকে।
বগুড়া থেকে? ভাইরা আমি কোনো একদিন ধাঁ করে চলে যাব সাত মাথার মোড়ে, আমার বড় বেশি টানে আপনাদের ওই সাত মাথার মোড়, আর ওই যে ওই যে মোহাম্মদ আলী না ওইটা না, ওই যে ওইটা কি আছে এখনো? ওইটা নিয়ে প্রবলেম চলতেছিল আমি জানি, নবাব পল্লী অর সামথিং, যেখানে যে বিভিন্ন ভাস্কর্য, খোঁজ গল্প শুরু করছি আমি। বাট ওই জায়গাগুলোর কথা বলছি জানিস, আমার মানুষ পটে ফ্ল্যাশব্যাকে চলতেছে, খুব টানে আমাকে যায়। লাস্ট ফোন কল। হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, কেমন আছেন?
জি ভালো আছি, কেমন আছে? আমার এটা কি আমার বন্ধু ফোন দিয়েছে?
জি গুরু, আমি তো অনেক চেষ্টা করতেছি, আমি তো পাই কিছু না।
গান শোনাতে চাই বুঝি?
আচ্ছা গান শোনাতে চাই বুঝি, শুনি একটা লাইন।
আমি জাস্ট ঢাকায় শুনে কতবার ওই নাম্বারটা তো ফোন দিছি।
আচ্ছা গান শুনতে শুনতে আমরা চলে যাব, দু লাইন গান হয়ে যাক, বিদায় নিচ্ছি
গুরু। মানে ফোনটা যদি ডিসকানেক্ট হয়ে যায়?
আই ডোন্ট নো, না এটা তো নিউ লিমিটেশন আমাদের, শুরু করে দাও।
আছি তোমার অপেক্ষায়, অভিমানী বন্ধু তুমি, রয়েছ সুন্দর জানায়, আরে খোঁজে তোমায় যাবে রচনা, নিঃশ্বাসে বলাবার একা শূন্যতা, কেন ঝরালে আমার ভালোবাসা
তোমার জন্য গানটা। বিদায় নিচ্ছি বন্ধু, ঈদের আগে তো আর কথা হবে না, সবাই অনেক ভালো থাকুক, দারুণ ভাবে ঈদটাকে পালন করুক, সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক প্রার্থনা, সাবধানে সবার স্বপ্ন বাড়ি ফিরুক, রাস্তায় যেন কোনো অঘটন না ঘটে, আবার ভালোভাবে ফিরে আসুক সবাই সবার বুকে, প্রত্যেকটি প্রাণ ভরে খুব ভালো লাগান, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা। বিদায় হোক।
সবাই বিদায় নিয়ে চলে গেলেন, তো আমাকে এখন চলে যেতে হবে, আর বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা আগে থেকে, আর বন্ধু নিশ্চয়ই অনেক ভালো থাকবেন, আর আগামী সপ্তাহে কথা হবে ইনশাল্লাহ, আর উবিন ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাই অনেক ভালো মতো সুন্দর মতো ঈদ কাটান। আর বন্ধু আর যেতে যেতে বলে দিতে চাই আরও একবার যে কীভাবে কানেক্টেড হবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এইজ, এবং তারপর আপনি আপনার ফোন নাম্বারটিও লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 নাম্বারটিতে যদি আপনি আসতে চান আমাদের প্রোগ্রামে অতিথি বন্ধু হয়ে। এবং বারবার বলছি বন্ধু, যে আগামী সপ্তাহে আমরা একটি কমপ্লিট মিষ্টি এবং রোম্যান্টিক একটা প্রেমের গল্প শুনতে চাচ্ছি, সাকসেস একটা প্রেমের স্টোরি। তো যাদের এরকম আছে, অনেকেরই আছে, তো যারা শেয়ার করতে চান তারা এই কাজটি করবেন। ভিবি লিখে আপনার নাম লিখবেন, আপনার এইজটা লিখবেন, তারপর আপনার ফোন নাম্বার লিখে 16660 তে এসএমএস করতে পারেন, অথবা ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখান থেকে আপনি আমাদের যে পোস্ট দিয়েছি সেখান থেকে আপনি আপনার কমেন্ট, আপনার সংক্ষিপ্ত আকারে আপনার ভালোবাসার গল্পটি লিখে কমেন্টের আকারে পাঠাতে পারেন। তো আমি লিঙ্কটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4 ঢাকা FM। এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে, আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই চলে আসবে ঢাকা FM এর সেই পেজটি, এবং যেখানে দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 81,000+, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বন্ধু, সেখান থেকে আমরা যে পোস্ট আপলোড করেছি সেখান থেকে আপনি লাইক করতে পারেন, পুরো সপ্তাহ জুড়েই আপনি কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন যত খুশি ততবার। তো চাচ্ছি যে এই পোস্টেই আপনি কমেন্টের মধ্যে, কমেন্ট বক্সে আপনার ভালোবাসার গল্প সংক্ষিপ্ত আকারে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, আমরা আপনার সাথে কমিউনিকেট করে নেব। তো চলে যাচ্ছি, যেতে যেতে অনেক কিছু বলবার আছে, বলেই তো দিচ্ছি, তাও কথা শেষ হবার নয়, শেষ হচ্ছেই না। তো অনেক ভালো থাকবেন, আবারও কথা হবে। ওকে,
তোর কিনারে হারালো দিনদাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়।